This track was downloaded from FusionBD.com.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। এই মুহূর্তে আমি আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছি। হ্যালো 8920 হচ্ছে আপনার জীবনের গল্প বলার অনুষ্ঠান। হ্যালো 8920 শ্রোতা যারা রয়েছেন তাদের জীবনের গল্পগুলো এখানে বলেন, মন খুলে বলেন। এবং আমরা সবসময় একটা কথা বলি, আমরা হয়তো বা কিছুই করতে পারবো না আপনার জন্য। দু থেকে আড়াই ঘন্টা খুব মনোযোগ দিয়ে আপনার জীবনের গল্পগুলো আমরা শুনবো। ওই এতটুকুই আপনার প্রতি আমাদের রেসপেক্ট। এবং প্রিয় শ্রোতা, এখানে শুধুমাত্র যারা আসেন তারা তাদের জীবনের গল্প যে বলে যান নিঃস্বার্থভাবে, সেই জীবনের গল্প আমাদের শ্রোতাদের মধ্যে যে প্রতিক্রিয়া সৃষ্টি করে না তা কিন্তু নয়। আমরা শততম পর্বের পর থেকেই দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে যে কারো কারো জীবনের গল্প শুনে কেউ পড়াশোনাতে ফিরে গিয়েছে, যে পড়াশোনাতে হয়তো লম্বা ব্রেক ছিল। কারো কারো জীবনের গল্প শুনে কেউ সুইসাইড করতে গিয়েছিল, সেখান থেকে ফিরে এসেছে। কারো কারো জীবনের গল্প শুনে জীবনটাকে সে নতুন করে সাজানোর স্বপ্ন দেখেছে। এইসব বন্ধুদেরকে আমরা হ্যালো 8920 অনুষ্ঠান একেবারে শুরুতেই তাদেরকে একটা অনার জানাতে চাই, রেসপেক্ট জানাতে চাই। প্রিয় শ্রোতা, আপনি যদি মনে করেন হ্যালো 8920 শুনে আপনার জীবনে কোনো পজিটিভ পরিবর্তন আপনি করেছেন, বা কাউকে করার জন্য উৎসাহিত করেছেন, বা কোনো ভালো ঘটনা ঘটিয়েছেন আপনার জীবনে, তাহলে আপনি আমাদেরকে ফোন করে বলতে পারেন কি সেই ঘটনা এবং কার জীবনের গল্প শুনে আপনি অনুপ্রাণিত হয়েছিলেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। এখানে ফোন করার পরে অবশ্যই আপনি আপনার নাম এবং ফোন নাম্বারটি স্পষ্ট করে বলবেন, তারপরে বলবেন যে কোন ভালো কাজটি আপনি করেছিলেন এবং কার জীবনের গল্প শুনে করেছিলেন, ছোট করে বলবেন। আর মনে রাখবেন এখানে ফোন কিন্তু আপনার স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা হয়, কেউ আপনার ফোনে রেসপন্স করবে না, আপনি যা বলবেন সেটা এখানে রেকর্ড করা হবে। ওকে, অনুষ্ঠানের শুরুতেই আমরা চলুন দেখে নেই এই সপ্তাহে আমরা কোন বন্ধুটির কল পেয়েছি যার সাথে আমরা কথা বলেছি এবং যিনি আমাদের জীবনের গল্প শুনে ভালো কাজ করতে মোটিভেট হয়েছিলেন। আমরা প্রথমে তার ফোন কলটি শুনব।
আমার নাম মুন্না। আমার বিয়ার যখন 6 মাস তখন আমি আমার বউকে ফিরে আমি চইলা যাই। তারপর আপনাদের এই হেল্প 8920 শুনে আমি আবার আমার স্ত্রীর কাছে চইলা যাই। এখন আমি অনেক সুখে আছি।
আমরা ফোন কলটি শুনলাম এবং এ পর্যায়ে শাকিল তার সঙ্গে কথা বলেছিল। আসলে ব্যাপারটি কি সেটা আমরা খুব ছোট করে শাকিলের কাছ থেকে জানানোর চেষ্টা করছি। শাকিল,
ওয়ালাইকুম আসসালাম। মুন্না বলছেন? মুন্না, আমি শাকিল বলছিলাম এবিসি রেডিও থেকে, হ্যালো 8920 অনুষ্ঠান থেকে। মুন্না, আমরা আপনার ফোন কল শুনছিলাম। আপনি একটা সময় আপনার ওয়াইফকে ছেড়ে চলে যান এবং আমাদের হ্যালো 8920 শুনবার পরে আপনি আবার আপনার ওয়াইফের কাছে ফিরে চলে আসেন। তো আমরা একটু জানতে চাই যে আপনি আপনার ওয়াইফকে কেন ছেড়ে গিয়েছিলেন।
এই যে নাজমা আছে না, নাজমা কাহিনী শোনার পরে তো ওনার স্বামী যে ওনাকে বিয়ে করার পরে ওনার এই খারাপ জায়গায় দিয়ে যায়, তো ও তো খারাপ কাজ করে। তখন আমি তো মনে মনে ভাবি যে আমার মাঝে যদি এরকম খারাপ কাজ করে তখন তো আমার কাছে অনেক খারাপ লাগবে, তার জন্য আমি আবার আমার ওয়াইফের কাছে ফিরে আসি।
রাইট, তার মানে দাঁড়াচ্ছে যে আপনি আপনার ওয়াইফকে তার প্রতি অভিমান থেকে আপনি হচ্ছে দূরে সরে গিয়েছিলেন। এবং যখন আপনি আমাদের 66তম পর্বের নাজমার গল্প শুনলেন, আমরা জানি যে নাজমার স্বামী নাজমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল এবং নাজমা বাধ্য হয়েছিল খারাপ কাজে জড়িয়ে যেতে, এবং আপনি চাননি যে আপনার ওয়াইফও সেই কাজের মধ্যে জড়াক, এবং তারপরেই নাজমার গল্প শুনে আপনি উৎসাহ পেয়ে আপনার ওয়াইফের কাছে ফিরে এসেছেন, তাই তো? আচ্ছা, এখন কি আপনি আপনার ওয়াইফকে নিয়ে সুখে আছেন? আচ্ছা, আপনার ওয়াইফকে আপনি কি আগের মতো ভরণ পোষণ দেন? আপনি কি তার দেখভাল করেন ঠিকঠাক মতো? শুনবার পরে আপনার জীবনে বড় একটা পরিবর্তন এনেছেন, তো আপনি অনেক বেশি ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ শাকিল, আমরা জানলাম এবং আমাদের এইসব ঘটনা অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে থাকে। আমরা সবসময় বলি হ্যালো ইট 920 তে যে একটা মানুষ যদি আজকের এই জীবনের গল্প থেকে কিছুটা শেখে তাহলে সেটাই আমাদের হ্যালো ইট 920 সাকসেস। প্রিয় শ্রোতা, আজকে কে রয়েছেন আমাদের সঙ্গে যার জীবনের গল্প আমাদেরকে অনেকখানি টাচ করবে, যার জীবনের গল্প হয়তো আমাদেরকে অনেকখানি শেখাবে? চলুন তার সাথে আমরা একটু প্রথমে পরিচিত হয়ে নিই। ভাই, আপনি আপনার নামটা একটু বলবেন?
আমার নাম ফরিদ।
হ্যালো ইট 920 শোনা হয়?
হ্যাঁ, নিয়মিত শুনি আমি।
কবে থেকে শুনছেন?
2012 সালে বর্ষা আফা করছিল, তারপর থেকে এখন পর্যন্ত কোনো বন্ধ হয়নি, শুনতেই আছি।
হ্যালো ইট 920 তে আসার জন্য চেষ্টা করছেন কবে থেকে?
বর্ষা আফা ওটার পরের সপ্তাহ থেকে চেষ্টা করতেছি, আমি ফোন করতেছি।
2012 সালে শুরু করেছেন, 2014 সালে এসে আপনি ফ্লোর পেলেন। প্রিয় শ্রোতা, বুঝতেই পারছেন যে কতটা আগ্রহ, কতটা অনার আপনাদের কাছ থেকে আমরা পেয়ে থাকি। দুই বছর চেষ্টা করার পরে আমাদের এই বন্ধুটি আজকে হ্যালো ইট 920 তে আসতে পেরেছে, তার মানে কি পরিমাণ জ্যামিং থাকে। এই জন্য আপনাদের সবাইকে আমরা রিকোয়েস্ট করি, যারা একবার ফোন করেছেন, বারবার ফোন করেছেন, তাদেরকে আমরা বলি প্লিজ হাল ছাড়বেন না। জীবন যেহেতু থেমে নেই, জীবনের গল্পও থেমে থাকবে না। আপনি এখানে আসবেন এবং আপনার জীবনের গল্প আমাদের কাছে বলবেন, এবং যদি আমরা একবার যোগাযোগ না করি আবার ফোন করুন, লেগে থাকবেন, অধ্যবসায় মানুষকে অনেক দূর নিয়ে যায়। ওকে প্রিয় শ্রোতা, আমরা ফরিদের জীবনের গল্প যাব এবং ফরিদকে দেখতে চাইলে, ফরিদকে নিয়ে কোনো কিছু বলার থাকলে আমাদের একটা রেডিও স্ট্যাটাস আমাদের ফেসবুকে দিয়ে দেওয়া হয়েছে, আপনি ওখানে চলে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো ইট 920 মেম্বার হয়ে যাবেন। তো ফরিদ ভাই, আপনার বয়স কত?
21।
কোথায় থাকেন?
গ্রামের বাড়ি তো মায়াসি।
এখন থাকেন কোথায়?
এখন আমি জব করতেছি গাজীপুর তারগাছ।
আচ্ছা, আপনি আপনার জীবনের গল্প শুরু করুন। আপনার প্রতি আমার রিকোয়েস্ট হচ্ছে, আপনি একেবারে যেভাবে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেটা আঞ্চলিক ভাষা হোক বা আপনার বন্ধুর সাথে যেভাবে কথা বলেন সেভাবে আরামসে বলবেন, শুরু করুন।
তবে আমি ছোটবেলাতে শুরু করতেছি।
জি প্লিজ।
আমার আব্বু, আমার আম্মুর রাইকা অনেক ছোট কালে আব্বু অন্যদের একটা বিবাহ করে। আমি ছোট, কিছু বুঝি না। আমার আব্বুর তো জায়গা বিটা নাই, কিছুই নাই। তবে আমার আব্বুর বোনের বাড়িতে থাকেন, এখন আমার আম্মু আমাকে তো চালাইতে হবে। তো আমার বাড়ি একটা পাশে একটা বার নাম আছে চৌধুরী বাড়ি, অনেক বড় লোক তাগো বাড়িতে কাজ করে আমার আম্মু। তো কাজ করলে এই জায়গায় হঠাৎ ঘর দেখা গেল আমার সাথে নিতে দেয় না ওই বাড়ির একটা লোকে। আমি তো একাই।
ওকে ওকে।
তো দেখা গেছে যে আমার আম্মুর লাগে আমি কান্দি। তো আমার ফুপুরে আমি আম্মু ডাকি, আম্মুরে তো সারাদিন পাই না, তারপর আমি কান্দি। তো আমার ফুফুই সেম আমার আম্মুর মতন ব্যবহার করে, আমি ফুফুরে আম্মু ডাকি বেশ অনেকদিন। তো আব্বুরে তো দেখি নাই, ফুফুর যে দেওর তাকে আমি এখনো আব্বা ডাকি। এখনো এত বয়স হয়েছে, আমি এখনো আমি আব্বা ডাকি, কারণ আমি বলতে পারি না। মানুষের সামনে বললে আমার হাস কাটা করে, যে পরে তোর বাপি দুইটা। আমি তখন লজায় কথা বলতে পারি না, কারণ ছোটবেলাতে আমি ডাইকাইছি, আমার বাপের পাই নাই। তো এভাবে আমার পুকুর বাড়িতে থাকি, ধরতে গেলে একটা জঙ্গলে থাকি, বাউল্যা থাকি, এটা কিন্তু বাউল্যা বলে, বিটাবাড়ি নাই, পুকুর বাড়িতে থাকি। মানুষকে অনেক কথা বলে। তো একটা জঙ্গলের ভিতরে আমার ঘরে একটা ছোট একটা ঘর বান্ধে কোন রকম থাকতাম।
আচ্ছা আচ্ছা।
আমার আম্মু আর আমি ফুফু কাছে আমি থাকি। তো দুজি আমার ফুফাতো ভাই আছে একটা, ওরে যে খাওয়াইতে স্যার। তো আমি দেখা গেলে কানলে আমার দিলে আমার ফুফুরে আমার ফুফাই মারে। এরকম বেশ কিছুদিন চলে, চলার পরে আমার আম্মু এটা জানতে পারে, পরে সাথে নিয়ে যায় ওই চৌধুরী বাড়িতে। তাগো বাড়িতে যত মহিলা আছে, খালি মোতালে উকালতি পড়তো স্যারে সারা। আমি এখন ফোন তো বলি আমার সবাই আদর করছে, কিন্তু ওই লোকটা দেখা গেল হঠাৎ করে একদিন আমার সবাই খাওয়ায়। ওর যে ফার্স্ট বড় ভাই আছে, ওনার বউ আমারে বাদ দিছে। ওনা যখন ওটা নিয়ে আসে, তখন আমি কি করি, এই দরজা চিফাই গে বসা খাবার খাই। তো উনি রান্না করে গিয়ে দেয়, আমি খাইতেছি। তো আমার কানে ধরে একটা চিমটি দেয়। তো আমি এরকম চিমটি খাই, আমি বয়ে একবারে পচা করে দেয় ওই জায়গায়। তো আমার আম্মু বলতেছে যে আমি আর এই বাড়িতে কাজ করবো না, কাজ ছেড়ে দিল। কাজ ছেড়ে দিলে এখন আমরা কি করে খাবো? তো আমার আম্মু আর একটা মহিলারে নিয়ে, ওনার নামটা আমি জানি না, পরামর্শ করলো ওনার সাথে কাবাসিয়া ভিক্ষা করবো। তো কাবাসিয়া আমার আম্মু আমার নিয়ে আসলো। কাবাসিয়া ভিক্ষাটা ভাই কি বলবো, মানুষ সবাই খারাপ বলে নাই, অনেকেই খারাপ বলছে যে এরকম বয়স্ক মহিলা তুই কাজ করে খাইতে পারিস না, অনেক কিছু বলে। এভাবে দুইটা বছর ভিক্ষা করলাম।
আমার কি মনে আছে ওই সময়টা, যেটা আপনি অনেক ছোট ছিলেন?
মোটামুটি বুঝি আর কি, আমি হারতে পারি, গ্রামে তো আর আমার কুলে করে নেওয়া সম্ভব না। তবে সবচেয়ে আমার মজার বিষয় হলো, যে বাড়িতে যাইতাম আমার দেখে ভালো হয়তো পেড়া আছে, কিন্তু কাবাসিয়া হলো একটা জটিল পেড়া। আমার পেড়া খাইতে দিত, তার খালি কইতো তোমার ছেলের আমরা দিয়ে দাও আমরা পালি, কারণ আম্মা আমার ছাড়তো না। তো একবারিতে দুই বছর হয় নাই, তার মানে দেড় বছরের মধ্যে একবারিতে আমার লোকা লাগাইছিল। কাবাসিয়া এলাকায় একটা ফ্ল্যাটে ভিক্ষা করবার গেছিলাম, আমার আম্মুরে ভিক্ষা দেবার কথা এই দিকে ডাইকে নিয়ে আমার লোকা লাগাইছিল। তা আমি অনেক কান্নাকানির পরে আমার পাইছে। ওই দিন পর থেকে এদিনই আমরা খাবার সাথে গ্রামে চলে যাই। ওনাম্মা বলতেছে আমি এখন কি করবো ছেলেরে আর কিভাবে খাওয়াই। তখন কি আমার নানুর বাড়িতে ঘটনাটা নানা নিয়ে এসে তখনকে থাকি আমার বাড়িতে একজন মাস্টার, উনি মাস্টারি করে, উনি বলতেছে যে তোর পোলারে আমার দিয়ে দে, আমি পড়াশোনা করাই আর আমার একটু কাজ কাম করুক দে। তারা দুজনই শিক্ষিত, তো আমি কাজ কাম বেশি একটা করি না, ফেডে বাতে খালি খাইয়াম আর তার একটা গরু আছে দুধের, এটা দেখবো আমি শুরু এইটুকুই মন মতন খাই, আমার শাক পোশাক সব দিতেছে ভালো। তখন এইভাবে চলতেছি, হঠাৎ আমার আব্বু আসলো, আসার পরে দেয়া তারা দুজন মিটমাট হয়ে গেছে, আমার আব্বু আর আমার আম্মু শ্বশুর বাড়িতে থাকা ধরলো। তারপর আমি এই গাড়িতে কাজ করতেছি, তারপরে এক বছর গেছে গা আমার আব্বু বলতেছে আমার মামারে যে আপনার ঘরে যে আমার ছেলে কাজ করতেছে কোনো টাকা পয়সা দেন না, খালি খাওয়ান আমার, এখন এই বছর থেকে টাকা পয়সা দিতে দিব। পরে মামা বলতেছে তোমার ছেলে যদি আমি টাকা পয়সা দিই তাহলে তো আমি পড়াশোনা করাতে পারতাম না। টাকা চাওয়ার পরে মামা বলছে হ্যাঁ আমি টাকা দেবো, কাজের চাপ পড়ছে অনেক, তখনকার মামা আমার টাকা দিয়ে রাখছে, ভালোই কাজ কাম করা পড়াশোনা হয় না। এক বছর কাজ করার পরে দেখা গেছে টাকা দেওয়া কামলা রাখছি, কামলা তো কামলাই ভাই বুঝে নিত। পরে আমি চিন্তা করলাম এনে কাজ করি কি হইব, আমি অন্য কিছু করি, আমি তিন বেলা ভাত খাই, আমার মা বাপে আমি যা দিহি আম্মা আব্বা না খাই গমাইছি প্রায় দিনই আমি পাইছি।
বাবা কি আবার ফিরে আসলো সংসারে?
হ্যাঁ বাবা ফিরে আসলো।
আর ওই যে বিয়েটা করলো ওটা কি হলো?
যতটুকু আব্বার মুখে থেকে, কারণ বাপ আর পুত্র আমি এত কিছু জানি না, তো আমার আব্বা বলছে একটা ছেলে হয়েছে, কিন্তু ওই ছেলেটার খবর আমি আজও জানি না। আমি
ওই যে বিয়েটা করেছিল আপনার ছোট মাকে কি আপনি দেখেছিলেন?
মায় আমার এক্ষুনি নিছে কিন্তু মার কোনো স্মৃতি আমার মনে নেই।
মানে আপনার বাবা যখন ফিরে আসলো আপনাদের কাছে তখন ছোট মার সাথে কোনো সম্পর্ক ছিল
না? আর কোনো সম্পর্ক না, এখন পর্যন্ত
কোনো সম্পর্ক নেই।
এখন তো
ওকে ঠিক আছে। তারপর
আমি প্রায় দিনই আমি রাত্রে না খায়া আমি ভাত নিয়ে আসি বাসায়, মানে যেদিনকে আমি ভাতে চাইছি যে আমি আজকে খাবো না, আমি বাড়িতে নিয়ে যাবো, এদিনকে আমি বুঝতে পারছি, তো ওই দিনকে এরম ভাবে ভাত দিছে যাতে আমরা তিনজনে খাই আরো ভাত থাকে। ওনার প্রশংসা কোনো শেষ নাই, উনি ভালো একটা মানুষ। তো আমি চিন্তা করলাম যে আমি তিন বেলা খাই, আমার আম্মা আব্বা আব্বু না খায়া থাকে, আমি এরকম একটা কিছু করি যাতে আমি তাদেরকে চালাইতে পারি, আমার জীবন তো পড়াশোনা তো হইলই না। যা পরে আমি আমার বন্ধু বান্ধবের লগে জানলাম, কেউ কোনো কাজ দিতে পারে না, তো একটা দাদা আছে সে রিক্সা চালায়, ওনারা বললাম, তো উনি বলতেছে আচ্ছা ঠিক আছে, উনি আমার একদিন ট্রাই করবো, দ্বিতীয় দিন আমার না নিজের রিক্সা আমার দিয়ে দিছে, রিক্সা চালানি শুরু করলাম।
রিক্সা কি আপনি চালাতে পারতেন এই সময়টাতে?
না তো
ফুল প্যাডেল পারতেন?
না ফুল প্যাডেল পারতাম না, একদিন আমার ট্রাই করছে চালাইতে পারবো কিনা, তো উনি আমার শিখাইছে একদিন সারাদিন হেলা বই রয়েছে আমি চালাইছি। তো হেলা বললো যে কালকে তুই আমার রিক্সা চালাবি, আমার কেউ রিক্সা আমি কিন্তু অনেক ছোট, তখন আমার কাছে কিন্তু অনেক পেশেন্দারি উড়ে নাই, আমার রিক্সাতে ভালো ফ্যামিলির লোক তারা উড়ে নাই, আমার দেখে যে ফালা টালা দাম উড়ে নাই, তখন আমার দিলো দাদা, পরের দিন থেকে রিক্সা চালানি ধরলাম। তো এক মাস আমি বেশি একটা ভাড়া মারতে পারি নাই, কারণ আমার রিক্সাতে বেশি একটা লোক উড়ে না, যখন আমি পরিচিত হয়ে গেছি গা ভালো যে ফরিদ চালাইতে পারে মোটামুটি এখন, তখন আমার ভালো ইনকাম করি, মা বাপে নিয়ে আল্লাহ দিলে সুখী চলতেছি, না খায় থাকতে হয় না রিক্সা চালায়া। তো ওই ফাঁকে ফাঁকে আমার নানা একটা কাজ করতো যে কুলা বানাইতো। হ্যাঁ তখনকার নানা মোটামুটি বয়স হয়ে গেছে, পারে না, চোখেও দেখে না, হালকা পাতলা দুই দিনে তিন দিনে একটা দুইটা কুলা বানায়, এদিনে আব্বাই বাজারে বিক্রি করে, আম্মা বোনে আর নানা চাক দেয় বানায়া পান দেয়, আব্বা খালি বেসে, এইটুকুই কাজ। আমার আব্বা তো এটা বললে কি রাজা লালে বড় হয়েছে, একবার এক ফুট ছিল, তো এর মধ্যে দুই বছর রিক্সা চালানোর পরে দিয়ে আমার মনে হলো যে আমি রিক্সা চালায় তো আর জীবন চলতো না, এর সাথে বড় একটা কিছু করি। তো আমার মামাতো ভাই তারে বললাম যে ভাই আমার এক নিবা তোমার সাথে রিক্সা চালাইতাম ঢাকা, তুই তো ঢাকা রিক্সা চালা যাচ্ছে না, তোর রিক্সা দিত না, অনেক চেষ্টা মেষ্টা করি না, সে আমার ঢাকা আনে না, সে তেজগাঁও থেকে রিক্সা চালাইতো, তখনকার আনে না যে হতো, হ্যাঁ আগের দিন ঢাকায় এসে আমি পরের দিনকে আমি হেবড়াটায় পড়ছি, তেজগাঁও ঠিকানা নিচ্ছি আরেকটা ড্রাইভারের কাছ থেকে, এই ব্যবহারের কাছে আইসি, আবার পরে দেখে আমার দেখে অবাক, এখন তো আর আমার রিক্সা না দেওয়া পারে না, সে আমার রিক্সা লয়ে দিল, হ্যাঁ রিক্সা বই রইল, আমি ফারাম গেট দেওয়া রাকাল ফাড়া কুনলি সাত রাস্তা বেগুনবাড়ি এই সমস্ত জায়গা দিয়ে আমার চিনাইলো ভিতর দেয়া আর বাহির চাই না, তখনকার তো ফাঁকা আছিল রিক্সা লয়ে ইজি ঢুকা যায়।
কত সাল মনে আছে?
না ভাইয়া এই সালটা আমার মনে নেই।
আচ্ছা ঠিক আছে বলেন আপনি।
চালাই বেশ ভালো টাকা ইনকাম, এখন মনে করেন সপ্তাহের মধ্যে চার দিন পাঁচ দিন আয়া ঢাকা রিক্সা চালাই, বেশ দেখা গেল 800-1000 টাকা নিয়ে যাই, ভালোই চলি, বাড়ি গিয়ে আবার 10-12 দিন থাকি, আবার আইসা পড়ি,
টাকা শেষ হলো আবার চলে আসি,
টাকা শেষ হলো আবার আইসা পড়লাম। তো তেজগাঁও রিক্সা ছেড়ে দিলাম, গেলাম গা মিরপুর এলাকা কাজীবাড়ি শেওড়াপাড়া ওই জায়গায় আমি চলে গেলাম, আমার একটা লোক থাকে তার নাম হচ্ছে বনি, ওর বাসায় থাকি খাই, ওর যে বাসায় একটা সুইটারে চাকরি করে, ওই জায়গায় থাকি রিক্সা চালাই, পাড়া পয়সি দেওয়াস থাকে। তো পরে উনি জিজ্ঞেলাম যে আপা আপনি কি করেন? আমি সুইটারের কাজ করি। সেই সময় আমি সুইটার সম্বন্ধে কিচ্ছু বুঝি না।
আমি একটু থামাচ্ছি আপনাকে, মিরপুরে আপনি কার বাসায় গেলেন?
সে আমাকে অনেক সিনিয়র বড় ভাই, নাম হচ্ছে বনি।
কেমনে পরিচিত হলো আপনার?
আমাকে গ্রামের এই স্যার।
আচ্ছা, গ্রামের। ওনার বাসায় গিয়ে আপনি থাকছেন, থেকে কাজ করছেন। আর সোয়েটারের প্রসঙ্গটা কেন আসলো?
সোয়েটার প্রসঙ্গটা আসলো যে ওই আপার আমি জিগেলাম যে আপা আপনি কি করেন। ওই আপা বলতেছে যে আমি সোয়েটারের কাজ করি।
আপা কি আপনার বাসাতেই থাকতো?
পাশের বাসায় থাকতো।
মানে একদম পাশাপাশি?
হ্যাঁ, এক বাড়িতে, এক বাড়ি ওলাতে।
আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তারপর?
তখন আমি আপারে বললাম যে আপা রিক্সা চালাই, এত কষ্টের কাজ করি, তা আমার কি সোয়েটারের কাজ কাম শেখানো কোনো সিস্টেম আছে? কখন সিস্টেম আছে তোমার, গেট পাস যদি করে নিতে পারো তাহলে শিখতে পারবা। আমি রিক্সা চালানো অবস্থায় আমি গেলাম অফিসে, আপা বলছে অফিসে গেটে গেছি, অফিসে গেটে গিয়ে আরিয়া গেট পাস সব কিছু করছি, করার পরে দেয়া আমি ঢুকছি, ঢুকার পরে দেয়া যে কাজটা যে আমি শিখবো, আমাদের শিখাইবো, ওটা কিন্তু চরম লস হয়। কিন্তু এখন আমি জানি যে আমার শিখাইবো লস হয়, আর আমি তো পড়াশোনা জানি না, এটা ইংলিশ সম্বন্ধে বেশ ভালো জানতে হয়, ইংলিশ জানতে হয়, তো আমি জানি না। তবে আমার সবাই দূর দূর করে, কেউ আমার পাত্তা দেয় না। পরে এনটাই আমি বাড়ি চলে গেলাম। বাড়ি চলে গেলে আমার যে একটা পাড়াপড়শি মামাতো ভাই, তার নাম হচ্ছে মাসুদ, সে সুইটারে দীর্ঘদিন ধরে কাজ করতেছে, সরাসরি ওর কাছে গেছি যে মাসুদ ভাই আমার তো এই হালি স্টোরি, আমি তো ভাই এখন আর রিক্সা চালাইতে পারি না, তো তুমি আমার একটু সহযোগিতা করো। তো আমার বলতেছে ফরিদ দেখো কাজ শিখানি তো ব্যাপার না, আমার না এক মাস লস হইব তোমার কাজ শিখাইতে, কিন্তু তোমাদের থাকা খাওয়ার মেসে টেকা লাগবে, এটা কি করবা? আমি কাছে ঠিক আছে মাসুদ ভাই, আমি টেকা ম্যানেজ করে যাবাই হোক, আমি নিয়ে যাবো। আবার আমার বললো ফরিদ তুমি আমার বাসার ঠিকানাতে যাই, গাজীপুর সাতের মানে শুরু সাত হবে পড়ছে, তখন আমার ফুলি ফুল মনে আছে সাতের প্রথমদের ঘটনাটা
2007।
হ্যাঁ 2007। তো মাসুদ ভাই বলছে ফরিদ তুমি আমার ঠিকানা দিয়ে গেলাম, তুমি যদি টাকা সংগ্রহ করতে পারো তাহলে আমার কাছে যাবে, কাজ শিখানো ব্যাপার না। তো আমি টাকা এক মাস চলে গেল টাকা সংগ্রহ করতে পারি না।
কত টাকা ছিল?
তো আমার বলছিল যে ফরিদ তুমি 1200 টাকা সংগ্রহ করে নিয়ে এসো। তখন 1200 টাকা কিন্তু ভাই আমার লাগে অনেক কিছু, অনেক কিছুই। তখন আমার যে ফুফুর আমি আম্মা ডাকতাম, ফুফুর কাছে গেলে যে বললাম যে ফুফু আমার এই ঘটনা। পরে আমার ফুজি বলতেছে তোর ফুয়ার যে বলিস না, আমি তো সামনে মাসে একটা সমিতি উড়াইতেছি,
আমাদের সঙ্গে আজকে রয়েছেন ফরিদ, তার জীবনের গল্প নিয়ে। প্রত্যেকটা মানুষের জীবনের গল্পই প্রত্যেকটা মানুষের কাছে মূল্যবান। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এত এত মানুষ, 700 কোটি মানুষ, প্রত্যেকের রুটি রুজি জীবিকার ব্যবস্থা করেই পাঠিয়েছেন। এই দুনিয়াতে আসার পরে আমাদের এই রুটি রুজি বলেন বা আমরা যে সিস্টেমের মধ্যে বড় হই বা যে সামাজিকতার মধ্যে বড় হই, সেখানে কখনো কখনো একটা জীবন একেবারে মানে প্রয়োজনহীন ভাবে ঝরে যায়, কখনো কখনো একটা জীবন কতটা সাফল্য মণ্ডিত হতে পারে, কতটা সফল হতে পারে, এটার দৃষ্টান্ত আমাদের সমাজে বিরল নয়। আমরা শুধু বলতে চাই আমাদের এই হ্যালো 920 প্ল্যাটফর্ম থেকে প্রত্যেকের প্রতি আমাদের স্যালুট, এই জন্য যে প্রত্যেকটা মানুষই তার নিজ নিজ জায়গাতে অনন্য হতে পারেন। একজন রিক্সা চালক যেমন তার জায়গাতে শ্রেষ্ঠ হতে পারেন, একজন শিক্ষক যেমন তার জায়গাতে শ্রেষ্ঠ হতে পারেন, একজন ক্ষেত মজুর যেমন তার জায়গাতে শ্রেষ্ঠ হতে পারেন, প্রত্যেকে যে যে কাজ করছেন সে কাজ যদি সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে করেন, তাহলে সেই জায়গাতে সে শ্রেষ্ঠ মানুষ। আমরা মাত্র 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি নিয়ে আবারও ফিরে আসতে চাই ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আর আমাদের সঙ্গে আজকে যে ফরিদ আছে, তার জীবনের গল্প শুনে তাকে যদি আপনার দেখার ইচ্ছা হয় এবং আপনি যদি হ্যালো 8920 মেম্বার হতে চান, চলে আসবেন আমাদের পেজে। আমাদের পেজের ঠিকানা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক 3 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920। ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সবের বিশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি, দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ। কারণ অ্যাক্টিভ জিপ মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ জিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ। Close up presents Hello 8920 Close up The closer, the better.
প্রিয় শ্রোতা, তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আপনি যদি আপনার জীবনের গল্প এই অনুষ্ঠানে বলতে চান, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করে বলুন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আবারও বলছি 9115668। এখানে ফোন করার পরে অবশ্যই আপনি আপনার নাম এবং আপনার সঙ্গে আমরা যোগাযোগ করব যে নাম্বারটিতে, সেই সেল নাম্বারটি অবশ্যই স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন এবং তারপর আপনার জীবনের গল্পের সারাংশটুকু বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। আর যারা ফোন করছেন এখানে তাদের সবাইকে বলছি, এখানে ফোনটি কিন্তু রেকর্ড করা হয়, সুতরাং ফোন করে আপনি যদি কাউকে চান কেউই আপনাকে রেসপন্স করবে না। এবং ফোন করার পরে একটা নির্দেশনা ওখানে দেওয়া আছে, আপনি 2 থেকে 3 মিনিট সময় পাবেন, আপনি ফোনে রেকর্ড করবেন আপনার কথাগুলো। ওকে, ফরিদের কাছে আমরা আবারও ফিরছি। ফরিদ ভাই, আপনার ফুপু বললো যে সমিতি থেকে 1000 টাকা তুলে সে দিবে, তারপর
আমি আশায় রইলাম। এর মধ্যে মাসুদ ভাই আমার বাড়ির খবর পড়াইলো যে ফরিদ, তুমি যে আমার কাছে আসতে বলছিলা, তুমি যদি না আসো আগামী মাসের মধ্যে আমার আরেকটা লোকের কাজ শিখাইতে দিব, তুমি যদি আগামী মাসের মধ্যে না আসো তাহলে আমার চিন্তা ভাবনা ছাড়িয়ে দিও, তুমি কই থেকে কাজ শিখবো আমি জানি না। পরে এই কথা শুনে আমি ফুপুর কাছে আবার দৌড়ায় গেছি যে ফুজি এই কথা কইছে, কথা ঠিক আছে তোর, আমি যেভাবে হোক আমি টাকা দিব, আমার 1000 টাকা দিছে, ঠিক এই 1000 টাকা নিয়ে আমি চলে আসি গাজীপুর মাসুদ ভাইয়ের কাছে। আসা 1000 টাকা দিলাম, 800-900 টাকা কষ্ট আমি আজ করছো, এক মাসের কষ্টটা আমি দিছি তার অ্যাডভান্স নগদ, আমার রুমে জায়গা দিছে। আমি কাজ শিখি, আমার কাজ শিখতে দেয় না অফিসে, আমি লাঞ্চের পর যাই, আমাকে অ্যাডমিনিট দেখে আমার বাইর করে দেয়, কারণ আমি অনেক ছোট। তখনকার তারা বেশি কান্নাকানি করি, কি করব এখন, মাসের 15 দিন অলরেডি চলে গেছে। পরে আমার মাসুদ ভাই বলতেছে, ফরিদ তুমি যে কাজ শিখতে পারতেছো না, মেসের মাস শেষ হয়ে যেতেছে গা, তো টেকা পয়সা পচিয়ে দেবা, তো এক কাজ করো, জয়দেবপুর গিয়া তুমি রিক্সা চালাও সকাল থেকে গিয়া, আর 1টা বাজে তুমি রিক্সা বন্ধ করে আমাকে অফিসে চলে আসো, 2টাতে তুমি অফিসে ঢুকবো, আমার লগে ঢুকতে দেও কান্না ঢুকে, তোমার বাড়ি দেও টাকা পয়সা কিছু দিতে পারবা, কাজ দাও শিখাইলো। তো এই সময় রিক্সা জমা ছিল গাজীপুর 40 টাকা, আমি কামাইতে পারছি 150-200 টাকা কামাইতে পারছি প্রতিদিন, রিক্সা চালাইতেছি আর হাতবেলা কাজ শিখি। তো যে অ্যাডমিটটা ছিল আমার, যদি সে দেখছে আমি ঢুকছি, সে আমার আর 1 সেকেন্ড দিছে না, অনেকদিন বাথরুমে অনেক ঘন্টা ঘন্টা খাটাইছি কিন্তু অ্যাডমিট দেখিয়া দিছে না। তবে সুয়ার বাজারটা অনেক ভালো ছিল, তার নাম না বললেই না হয়, ফারুক ভাই ছিল, উনি ছিল পিএম এর শালা। হঠাৎ করে একদিন, 2 মাস পর, অলরেডি 2 মাস গেছে আমি কিচ্ছু করি না, তো একদিন ওই যে অ্যাডমিট ওর বাড়ি হয়েছে জয়দেবপুর, স্থানীয় বাড়ি আমি জানতাম না, আমি শিববাড়ি মোড়ে থেকে উনি গেট ডিউটি করতো, বাসের থেকে নামছে, আমি তো শিববাড়ি রিক্সা লিয়ে ঘুরি, উনি আমার রিক্সা ধরছে, রিক্সা চালাই দিই চালাই দিই, হঠাৎ করে আমি পাঁচ ভাই মুখ দিয়ে বললাম, স্যার আমার চিনছেন, কই তুই এই নো, আমি বলি স্যার আপনার কি বলবো, স্যার ব্যক্তিত্ব আছেন, আমি আর কিচ্ছু বলবো না, স্যার স্যার আমার জীবনে একটু সুযোগ দেন স্যার, আমি অনেক গরিব, আপনি আমার একটু দয়া করেন। পরে কইতেছে, স্যার যা তোই কালকে থেকে সকাল থেকে ঢুকবি, কাজ শিখবি, যখনকার বাইরে আসবো তখন আমি তোরে বলবো কি চলে দেবি। যাই হোক, সুযোগটা পাইলাম, মাসুদ ভাইরে বললাম। তো মাসুদ ভাই এর ফাঁকে আরেকটা কাজ করছে, আমার 2 মাস চলে গেছে কাজ শিখাইতে পারি নাই, মাসুদ ভাই আমার প্রতি একটু মনটা দুর্বল হয়ে গেছে, আমার কাজ শিখাই বোন আরেকটা পোলা হয়েছে, তার নাম মিলন, সে কাজ শিখার লাগে বাড়িতে বারবার খবর দিতেছে, ওর মাসুদ আনে না, আমার কই ফরিদ রে উড়াই লই, তারপর তোর এনে কাজ শিখাই। তো ওই ফাঁকে ওই পোলাটা আইসা করছে, তো এখন কি করবো, তো যাই হোক আল্লাহরই একটু রহমত আছে, ইন্ডিয়া অ্যাডমিট একটু সহযোগিতা করছে, সে মিলন রেখা শিখায়, আর তার সামনে একটা মাইয়া ছিল, নাম ছিল সুমি, সুমিয়াফা, আমি জানি না তার বাড়ি কোথায়, সুমিয়াফা আমার কাজ শিখানি ধরলো। তো অলরেডি আমার 10 দিনে কাজ শিখা লাগছে, 10 দিন আমি ভালো কাজ পারি, মিলন 10 দিন লাগে না, যেহেতু তার পড়াশোনা আছে, সে 10 দিন লাগে না, এর আগে সে কাজ শিখে অন্য অফিসে চাকরি নিয়ে লাগছে। 10 দিন পর আমি কাজ কাম মোটামুটি অন্য অন্য অফিসে যাই গিয়া, মেশিন টিশিন লই কাজ পারি না, আশা করি এভাবে 1 মাস গেল, ম্যাচ করতে তো রিক্সা চালাই চালাইতেছি, বাড়িতে টাকা পয়সা দিতেছি,
মানে আপনি গার্মেন্টস ও কাজ করছেন, রিক্সাও চালাচ্ছি,
হ্যাঁ রিক্সা প্রতিদিন মনে করেন আজান দিল আমি বাসা থেকে চলে গেছি, রিক্সা চালানি শুরু করছি, তো কাজ কাম শিখা হয়ে গেছে। তো একলা একলা গেলে দেখা গেছে আমি একটা কিছু লিখতে হয়, ইংলিশ সম্বন্ধে ভালো জানতে হয়, আমি তো ইংলিশটা পারি না, বাসায় প্রতিদিন আমার মাসুদ ভাই বুঝায়।
কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করেছেন?
আমি কোন ক্লাসে পড়ি নাই, যা আমার বাড়িতে আমার মামায় মামানি পড়াই,
মানে আপনি কোন বিদ্যালয়তেই যাননি?
না
স্কুলেই যাননি?
না যাইনি, আমার বাড়ি গঠে নাই, তারপর আমি তো ইংলিশ পারি না। তারপর আমি শুনি আফারে বললাম, জাফা আমি তো অন্য অন্য অফিসে গেলে পারি না, আফা আমার একটা কিছু করেন, আচ্ছা ঠিক আছে ফরিদ তুমি প্রতিদিন ছুটির পর আমার বাসায় যাই, একটা মাইয়া মানুষের বাসায় আমি কিভাবে যাই। তো মাসুদ ভাই আমার কিছু করি, তুমি যেহেতু মিশিং এর কাজ কাম সব পারো, তোমার আমি 7টা বুঝালি চলবো, এইভাবে এইভাবে আমি কিন্তু 7টা আজকে নিয়ে আসতাম, অফিসে যাই না দেখে আনতে পারিনি, সকালে আমি অফিসে যাইনি।
যাই হোক, আমরা বুঝতে পারছি যে আপনি কাজটা শিখতে অনেক পরিশ্রম করেছেন, অনেক কষ্ট করেছেন, শেষ পর্যন্ত আপনি কাজটা শিখলেন?
হ্যাঁ আমি বলতেছি ভাইয়া, তো এখন আমি মিশিং কাজ পারি, অলরেডি সব কাজ পারি, দেখা গেছে এটা কাজ হচ্ছে ইংলিশে লেখা আছে 24 কসেস দিয়া মাইনাস আছে প্লাস আছে এটা আমি বুঝতাম না, সে আমার রিডিং পড়াইলো প্রতিদিন বাসায় দুই একে দুই এভাবে রিডিং, যেভাবে শুধু বাচ্চা ফোলানোটা পড়ায় এইভাবে আমার রিডিং পড়াইলো মাসুদ ভাই। আর মাইয়াটাই কাশি গেল, কাশি আনি পরে দেয় মাসুদের এক ঘনিষ্ঠ বন্ধু নাম হয়েছে তার আমিরুল, সে অন্য একটা সাব কন্ট্যাক্ট অফিসে যে সুয়ার বাজারে চাকরি নিল, পরে আমার ওই মাসুদে ওর কাছে দিয়ে দিল আমার। পরে আমিরুল্লাহ বলতেছে বলি তুই আমার কাছে আবার, আমি এখন সুয়ার বাজার বেড়াই তোর কে লাগি কই তো। আমিরুল্লের কাছে গেছি, যাই হোক আমিরুলকে আমি দোয়া করি, আমিরুল্লে সুয়ার বাজার কেউ কিছু বলার নাই, আমার টার্গেট মার্কেট কিছুই চাই নাই, সে নিজে আমাদের সাত বুঝায় নিজে কসেস মেরে দেয়। এভাবে তার সাথে ডিউটি করলাম এক বছর, এক বছর পরে আমি মোটামুটি বেশ ভালোই কাজ পারি। তো ওই জায়গায় একটা ঘটনা হয়েছে কি, গ্রামে আমার আব্বুরে এখনো নাম ধরে ডাকে, আমার আব্বুর নাম দামান না বললেই না হয় খুশাল, যে খুশাল তুই আমার বাজারটা নিয়ে যা। আমার আব্বা থাকে শ্বশুর বাড়িতে সবার সাথেই, অ্যাকচুয়ালি কথা হয়েছে যে আমার যে মামানিরা আছে মামানিদের সাথে আমার আব্বুর বেশ ভালো আন্ডারস্ট্যান্ডিং, সবার বাজার আনিয়ে দেয়। তো আমার এক মামানির সাথে মোটামুটি ভালো সম্পর্ক, আমি বাড়িতে যাই তখনকে আমি মোটামুটি ভালো কাজ পারি, বেতন বেতন মাসে পাই, শরীর স্বাস্থ্য ভালো। মামানি আমি বাড়িতে দেওয়ার পরে মামানি আমার দাওয়াত করলো, আমি বাড়িতে গেছি, এখন চিন্তা করলাম না গেলেই না আমার, আচ্ছা গেলাম। তো ভাই এই জায়গায় গিয়া খুশির বিষয়টা, যাওয়ার পরে মনে করেন একটা জামাই যে আমাকে গ্রামের ভাষায় বলে যে জামাই আইছে, নতুন জামাই। তো এক নতুন জামাই মনে করেন যা লাগে একদম জ্ঞান গিয়া দিই তাই খাইছি। রাত্রে খাওয়া দাওয়ার পর আমার যে মামা তোমিনটা ছিল ওরে, কিন্তু আমি তখন তুই করে রাখতাম, অনেকে আমার জুনিয়ার ও আমার কাছে ফরিদ ভাই আমার রুমে আসো। হ্যাঁ মাঝখানটা কিন্তু একটা কুড়া ছিল, তার মা বাপ থাকতো একটা দেহা থাকতো। আমি একটু মন আমার ঘাবড়াই গেল, কি হঠাৎ করে আমি এই কথা কয়। পরে তার বিষয় আমার একটু জানার হলো পরের দিনকার দিনও, যে অনেকের কাছে জিগাইলাম যে কিরি ওর অবস্থানটা কিরকম। ওই পরে আমার সবাই বলতে অত অমুকের লোক ফ্রেম করে, জানতে পারলাম যে হ্যাঁ কয়েকটা ফ্রেম করে গেছে। পরে আমার হ্যাঁ একটা অফারও দিল তার সাথে ফ্রেম করার জন্য। পরে আমি এক মামা লাগে তার, তো আমি মামারে বললাম যে মামা কি করা। তো মামায় বলতেছে বেটা উঠ যে যখন মাছ আইছে মাছের কিন্তু ধরতে হয়।
কি জিনিস এটা?
মানে দেখা গেছে যে
আমি যখন উপরে চলে আসছে তখন সেটাকে ধরতে হয়,
ধরতে হয়, এটাই আমার সংক্ষেপে বুঝাইলো আর কি। আমি কই মামু রে করলে তো হয়তো ঝামেলা হইতে পারে, যেহেতু আমরা একবারই আমার ভয় লাগে, কই ভয়ের কোনো কিছু নেই কইরা ফেলা। তাই আমি আবার ঢাকা চলে আসি, আমি মাসের মাস আমার কিন্তু বাড়িতে গিয়ে দুই তিন দিন থাকি বেড়াই গুড়িগাড়ি। তো আমি কিন্তু আবার ওই জায়গায় গাজীপুর থাকতে আমি এই জায়গায় খুঁজছি পাই নাই, খেজুর পাতা দিয়ে কিন্তু সুন্দর একটা গোলাপ ফুল বানানো যায়, গাজীপুর তো শিখে গেছি বাড়ির গিয়ে বানাইছি, বানায় ওরে আমি গিফট করলাম। প্রথম আগে দিয়ে আমি গিফট করছি, পরের দিন কাউ আমার একবারে গোলাপ ফুলটা রক্ত দেয়া বই আমার দিয়ে দিছে। তো আমি তো মামুরে দেখালাম কিরে মামু কি করা, কই বড়া এটা তো হয়ে গেছে হয়ে গেছে, যেহেতু চাইতেছে তুই করে ফেল। আমি কিন্তু এখনো ভয় পাই, তখন কাউ ভয় পাইছি। আমি মামুর বাড়িতে থাকি, সবাই আমার বলে মামু বাড়ি থাকস, তখন আর কিছু আমি বলি নাই।
এমনিতে তো ভয় পেয়েছেন, তার উপরে গোলাপ ফুল আবার কি রক্ত দিয়ে ভরে ঠরে দিয়ে,
তখনকার বেশি ভয় পাইছি। তো আমি এদিনকার আর আমি কিছু বলি নাই, কিছুই বলি নাই।
কি করেছিল সে গোলাপ ফুলে?
গোলাপ ফুলে শুধু খালি রক্তই পাইছি আমি,
কিন্তু জিজ্ঞেস করেছিল না যে রক্তগুলো কোথায়?
ওর সাথে আমি সাকাতে কই নাই, তারপর ও আমার খবর দিছে, আমাকে গোয়েন্দা ছিল কিন্তু যে রাবর বলে আর কি, যে এরকম রাবর ছিল আমার ঘর যে সম্পর্কে চাচা লাগে অফিনলি কথা বলে কেউ যাতে মাইন্ড না করতে পারে, আমার মামা লাগে ওর চাষা লাগে এরকম লোক আমার ছিল রাবর। তো ওই গোলাপ ফুলটা আমার রক্ততে দেওয়ার ফলে আমি ভয় পাই আর সাথে সাথে ঢাকা চলে আসছি, আমি কাজে লাগিয়ে দিচ্ছি। তার পরের মাসে বাড়িতে গেলাম, জানি না এই বৃদ্ধ আমার মনটা কি হয়ে গেছে গা, ভয় তো সব চলে গেছে, প্রেম আমার করতে গেল তার সাথে, আমিও লাগিয়ে গেলাম, বেশ ভালো দিনই প্রেম চলে গেছে। এদিক দিয়ে আমার বেতন তখনকার 7,000-6,000 টাকা, বাড়িতে 3,000-4,000 টাকা দিতে পারতেছি মোটামুটি। আমার ফ্যামিলিরা তখনকার বলতে গেলে তখনকার লাগে আপনি তো হয়তো জমি জমা কিনতে পারছি না, তখন তো ভালো স্ট্রং ভাবে চলতেছি মা বাপরে নিয়ে। এই মামা তো বোনের সাথে আমার প্রেম জিতে গেল।
মামা তো বোনকে আপনার বয়সে ছোট ছিল?
অনেক অনেক ছোট আমার।
যে মামার বাড়িতে থাকছেন সেই মামা তো বোনের সাথেই প্রেম?
হ্যাঁ, হাইস্ট 2 থেকে 2.5 মাস। তো
আপনি খেজুর গাছ দিয়ে গোলাপ ফুল বানিয়ে দিতেন না, সে রক্ত দিয়ে ফুল রিটার্ন দিত কন্টিনিউয়াসলি করতে? এরকম
না, এরকম না, এটা তো প্রথম বলাই।
ওকে ফাইন,
পরে আর কোনো আমি ফুল দেই নাই, কারণ যেহেতু আবার দুই এরকম ধরনের কাজ করে দেই নাই।
ওকে,
বেশিরভাগ আমি বাড়িতে যেতাম বিশুদ্ধ বাড়ির দিন, বুধবারে বাড়ি যেতাম না, আমার বাজার আছে কিন্তু বিশুদ্ধ বাড়ি অলরেডি সবাই বাড়িতে আর চলে না, কোনো লোক আমার বাড়িতে থাকে না। তো আমি বাজারতে আসতাম আর অগবারি যাইতে হয়, আমি কিন্তু যে কোনো একটা গান কইতাম সবচেয়ে, আমি বেশিরভাগ গান শুনতাম আসিফের, কারণ আসিফ সবচেয়ে আমার শিল্পী হিসাবে অনেক প্রিয়। তো আসিফের গান কইলি ওই কিন্তু বুঝতে পারতো যে আমার ডাকতেছে,
আমার আসিফ চলে আসছে।
তো ওই বাইরে তো যে কোনো এক জায়গায় আমরা জাস্ট কথা কইতাম আর কোনো কিছু না, দুই মাস আড়াই মাস তার সাথে প্রেম হয়েছে, শুধু এইটুকুই। এরকম ধরনের কোনো মনমানসিকতা আমি নেই নাই কোনো সময় যে ওরা আমার বিয়ে করে দিব, এটা সবসময় আমার মাথায় রয়েছে। আমি সবসময় ভাবতাম যে এটা আমার রয়েছে টাইম পাস। তারপর আমি চলে আসি এভাবে তার সাথে মাসের মাস কথা কয়ে যাই। তো কিছুদিন পর আমার যুক্তি দিল তুমি মোবাইল কিনো, মোবাইল তখনকার অনেক দাম, পরে আমি মোবাইল কিনছি। অনেকেই আমার নিয়ে টিটকারি করছে যে ভাত খাই তো পাই না ফোন ইউজ করে,
পান্তাভাতের সাথে চা খাই।
হ্যাঁ,
এরকম একটা অবস্থা।
আমি মোবাইল নিয়ে ঘুরতেই পারি না, ছর্মে মোবাইল ফোন পরে আমি চালাই না। তখনকে আমি ওরা বললাম যে তোমার জন্য এই অবস্থা। পরে আমার ওরা আমার যুক্তি দিল যে কে কি করলো না করলো কান দিয়ে লাভ নাই, আমি নিজে কি করতো সেটা দেখো, আমার নিজের ভালো লাগে। আর তুমি তো কেউ বাফের টিকা দেখিনো নাই, তুমি কামাই করছো কিনছো। পরে আমি ওইটাই ভাবলাম। তো ওর সাথে আমি ভাবছিলাম যে ফোনে কথা কইলাম, তো যেহেতু ফোন নিয়ে আমার দুর্নাম হয়েছে আমি আর ফোনে কথা কইনি। দুই থেকে আড়াই মাস পরে আমি আবার বাড়িতে গেলাম, এই বিশুদ্ধবার দিন, কারণ বিশুদ্ধবার ছাড়া বাড়ি গেলে ওর সাথে কথা কইতে পারতাম না। তো এই বিশুদ্ধবারের দিন বিকালবেলা আমি বাজারে চলে গেছি। তো বিকালবেলা ওই গিয়া বলতেছে আমগো বাড়িতে, তো আমগো ঘরটা কিন্তু ছিল আমার মামার জায়গাতেই, আমরা অ্যাকচুয়ালি আমার নানাই তো বিক্রি করে দিছে তার বাইয়ের কাছে। চালি ঘর ছিল আমার ঘর টিনের, তো দেখতে অনেক খারাপ দেওয়া গেছে, যেমন যে গড়ে শুইল বাইরে ঠ্যাং দেওয়া যায় এই অবস্থা ছিল। তো এই ঘরে গিয়া কইতেছে যে এই ঘরটা তো কিছুদিন পর আমার হইব, প্রকাশ্যে মানে হালকা অস্থির ভাবেই কইছে, কিন্তু এই কথাটা আমার আম্মাই শুনে ফেলাইছে। আর কই যাস, হ্যাঁ তোর হইব মানে এই খারাপ শরীরে, মানে কি আর বলবো, এত ঝগড়া যা বাসায় বোঝানো যেত না। আমি বাড়িতে শুনলাম যে আম্মারা নাকি অ মারবার গেছে, অ মারবার আইছে, আমি তো আর জানি নাই। আমি বাজারটা এই আগের টাইমে আইসি, আবার একটা গানও টান দিছি, ওর বাইরে আইসি, ও বাইরে আইসে হারে আই কোনো কথা নাই, এমনি দিন আইসা হারিয়া কত সুন্দর আলাপ। এদিন আইসা হারিয়াই ডাইরেক্ট আমার কলার হয়ে গেছে, তুই কোন দিন আমার বিয়া করবি। আমি তো অবাক হয়ে গেলাম, কিরি হঠাৎ করিয়া তো চেঞ্জ, বিকালে কথা কয়ে গেলাম ভালো, আমি তো কিছু বুঝতেছি না। আমি কই শোনো তুই মাথাটা ঠান্ডা করো, কই না আমি কিচ্ছু শুনতাম চাই না, ওই খালি আমার গলার হাতে টাই না, ওর বাড়ির ভিতরে নিবাসাইতেছে। আমার মনটা তো অনেক ভয় জাগিয়ে গেল গা, অনুরোধ অনুরোধ করলাম, কই আমি কই বোন তুই একটু শান্ত দিই কি হয়েছে ক, পরে আমার কিছু
আপনি কি বললেন বোন
একই কথা, তুই কোন সময় বিয়ে করবি। তারপর আমি তার মাথাটা তাড়াতাড়ি খুললাম, কি হয়েছে আমার খুলল, কলার সারাইলাম অনেক কয়ে সারাইছি। তো কলারটা সারানোর পরে আমি অনুভব করলাম যে এখন কি আমি দৌড় দিলে রাখতে পারবো কিনা, এরকম নিজে নিজে অনুভব করলাম। এরকম একটা দৌড় দিছি আমি, মানে এক দৌড় এক করে গড়, তো গড় গেছি, গড় ঢুকার সাথে সাথে আম্মা এক লাডি লিয়ে বেরিয়েছে। তো আম্মা একটা বাড়ি দিচ্ছে আমারে,
ওকে ওকে ওকে,
আম্মা আমার একটা বাড়ি দিতেই আমি আম্মারে ফাঞ্জামারে ধরে লাইছি যে আম্মা তুমি আমার মার, তুমি আমার মাইয়া না, যে কথাটা আমি বলছি আম্মারে, আমি তো জানি তোর মাইয়া আমি, তুই আমার বাপ, কিন্তু বাপ এই সমস্ত কাজ করলে তো মাথা ওঠা ঠিক থাকে না। আমি কই আম্মা তুমি কি করছি আমারে কও, তুমি কই এই মেয়ের সাথে তুই কি করছস, এই মেয়ে আজকে আমারে মারবার আইয়ে শুধু তোর কারণে একটা মেয়ে মানছে, আর আমার অপমান হয়ে তোরে, আর আমারে কয় এক সেকেন্ডের মাঝে বাড়ি সারা করবো, আজকে তোর লাগিয়ে আমার এই বাড়ি সারানো লাগে কেরে, তোর বাসের তো জায়গা নাই যে তোরে লইয়া তোর বাসের বাড়ি যায় মুগা, অনেক কষ্ট লাগবে আমার, আসলে আমার বাসার বিধা বাড়ি নাই। তো এই দিনের রাত্রে এই জিনিসটা নিয়েই বিশাল দরবার চালিয়ে বইছে সবাই, মানে আউট কোনো লোক নাই, শুধু আমার বাড়ির ফ্যামিলি যাদের লোক আছে ময় মুরব্বী তারা নিয়ে, আমি তো জানি না যে ধরবার। তো আমার এক নানা ছিল, তার কথা সবাই মানে, তো রাতের অনুমানিক বারোটা সাড়ে বারোটার দিকে আমার ডাকে তুলছে তোর বিয়া করতে, আমার তো চাষা আমি তোর বেশি কিছু বলতে পারি না, আম্মা যেগুলো কেড়ে কহ তোর ছেলে কি করছে এমনি রে এখন বিয়ে করতে, আজকে বিয়ে করতে। তখনকা আমার লিয়ে গেছে ধরবার, গিয়ে দেখি অন্য আউট কোনো লোক নাই, যা আমার ফ্যামিলির ভিতরেই মানে বাড়ির ভিতরেই যা লোক। তো আমারে কইলাম আমি কি করতে পারি, আর যে মামুটারে বলছিলাম এই মামুরে জি গেলাম, কিরে মামু আমি তো মানা করছিলাম তোর কারণে, আজকে তুই আমার যুক্তি দিলে যে উজ্জা মাস আইলে ধরতে হয়, তো উজ্জা মাসে তো আজকে অবস্থা আমার, কয় চিন্তা করিস না একটা সমাধান হয়ে যাবো গা। পরে আমারে লইয়া বাড়িতে এলাম, কারণ আমার তো এটা মামুর বাড়ি, আজকে যদি আমার চাষা থাকতো তাহলে একটা সাপোর্ট থাকতো, সাপোর্ট নাই। তো নানার সাথে আম্মা বলছে তোমার সাথে আমার কিছু কথা আছে, তারা শাসাবাস্তি, আমি জানি না তারা শাসাবাস্তি কি আলাপ করছে না করছে। তো আমার নিয়ে বাড়িতে এসে বসছে ওই বাড়িতে, তো এক ঘন্টা পর নানা আইছে, তো নানা এক হইতেছে বুদ্ধি একটাই, কোনো দরবার নাই কোনো কিছু নাই, আজকের মাঝে তোর ফুলারে বিয়ে করে আলা, হচ্ছে 2010-এর ঘটনা, ফার্স্ট 10-এর এই সময় 10 পড়ছে, আমার ষষ্ঠ মনে আছে।
বিয়ে করে ফেলানো মানে হচ্ছে কি, ওকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে দিয়ে দেওয়া। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিচ্ছি। যে ঘটনাগুলো ওর জীবনে ঘটে গেছে বা ঘটছে ছোট ছোট করে, সেটা আমার জায়গা থেকে জাজমেন্ট করা বা যারা ওর চাইতে অনেক হাই প্রোফাইলে আছেন সোসাইটিতে তাদের জায়গা থেকে জাজমেন্ট করে ওর জীবনের গল্পে প্রবেশ করা যাবে না। ওকে বুঝতে হলে, ওর জীবনের গল্পকে ছুতে হলে ওর মতো করে ভাবতে হবে। একটা ছেলে যার কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নেই, প্রতি মুহূর্তে স্ট্রাগল করে নিজেকে একটা জায়গায় দাঁড় করিয়েছে, ভালোবাসা কি জিনিস বুঝে না, সেটা আত্মীয়দের মধ্যে হতে গিয়ে প্রথম ধাক্কাতে এরকম একটা বিপত্তি, সেখানে এক ধরনের সামাজিক টানা পড়েন, সেই জায়গাটিতে সে কি সিদ্ধান্ত নেবে সে জানে না, কারণ পরিবার সেটা নিয়ে রীতিমতো যুদ্ধ লেগে গেছে। এবং এর পরের যে গল্পগুলো সেগুলো আসলে তাকে কোথায় নিয়ে যাবে, আমরা শুধু একটা জিনিস দেখার চেষ্টা করছি যে মায়ের গর্ভ থেকে পড়ার পর থেকেই সে যে বিভিন্ন ধরনের আর্থিক, মানসিক, শারীরিক এবং একই সাথে পারিপার্শ্বিক যে প্রতিকূলতাগুলো ফেস করছে, এই প্রতিকূলতা তাকে আসলে শেষ পর্যন্ত কোথায় নিয়ে গেছে, এটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। আমরা ঠিক রাত 12:06 আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আর ওকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক রাত 12:06।
জিঙ্ক মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ, কারণ ক্লোজ আপ আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এই হল ক্লোজ আপ।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, সংবাদের পরপর রাত 12:06 হচ্ছে সময়, আর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। আজকে ফরিদ তার জীবনের গল্প নিয়ে এখানে আছে। ফরিদ সম্পর্কে যেটা বলতে হয়, আমাদের সোসাইটিতে যেভাবে ডিফাইন করা আছে, একেবারে অতি নিম্নবিত্ত পরিবারের একটা সন্তান যার দিন এনে দিন খাওয়ার মতো অবস্থা, সেই পরিবারের যে সামাজিক কালচার, সেই পরিবারের যে আর্থিক অবস্থা, সেই পরিবারের যে মানসিক বিকাশ বা সেই পরিবারের যে চিন্তা ভাবনা এবং তার যে সামাজিক ব্যাপ্তি, সবকিছু নিয়ে সে আজকে তার জীবনের গল্পে, তার জীবনের গল্পগুলোকে সে তার মতো করে, তার ভাষায়, তার দৃষ্টিভঙ্গি থেকে বলছে। এবং সবাইকে আমরা রিকোয়েস্ট করব যে তারকে অনুভব করতে হলে তার ভেতর থেকে অনুভব করাটাই উচিত। আপনি আপনার জায়গাটা থেকে ফিল করবেন না, তাহলে অনেক কিছু আপনার কাছে হাস্যকর মনে হবে, অনেক কিছু আপনার কাছে অযৌক্তিক মনে হবে, সেটি যেন আপনি না করেন। কারণ আমার কাছে যেটা ফান মনে হচ্ছে সেটা ওর জীবনে অনেক অনেক সিরিয়াস একটা বিষয় হতে পারে। যাই হোক প্রিয় শ্রোতা, আমরা ওর কাছে ফিরবো, তবে তার আগে বলতে চাই ওকে দেখতে চাইলে কিংবা ওকে নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকলে আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকে ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে যাওয়ার পর আপনি লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। আমরা ফিরে যাচ্ছি ফরিদের কাছে।
বুদ্ধি পারলাম আম্মার সাথে, আমি ফেস টু ফেস কথা বললাম, কোন লজ্জা সরম রাখলাম আম্মা, আমি কি করা, আমি তো কি করম, আম্মা কইতে তো আগে মানা করছিল। আব্বা এদিনকাই সরাসরি চলে গেছে ওনার বাগনার কাছে। তো ফুফুর বাড়িতে চলে গেলে আমার ফুয়াত্তো ভাই বললো যে ফরিদ রে আজকের মধ্যে বিয়া করা গেলাম, কি এই ঘটনা। ফুয়াত্তো ভাই কইতে কাছে ঠিক আছে, আমার শ্বশুর ভাই দেখি কসলোয়া, তার শ্বশুর ভাই একটা মাইয়া কুস্তুছে, তার সম্বন্ধে দেয়া। তো মাইয়ার বাড়ি সমগঞ্জ, তার মামুর বাড়ি এসে আমাগো এলাকা। তো আমার কইতেছে কোনো দেহা সাক্ষাৎ নাই, কারণ দেহা সাক্ষাৎ করতে গেলে রাত পড়ে গেলে হয়তো সমস্যা। এরপরের দিন কিন্তু আবার শুক্রবারের দিন ছিল আমার মামার বিয়া, প্রতিবেশী এই স্যার মামার বিয়া। তো হয় ভাগ্য মানে সুখের বিষয়, মামু ভাই ন্যায়ের সাথে বিয়া করছি, মামু গেছে মাইকু দেয়া, আমি গেছি রিস্কা দেয়া, মামু ভাই ন্যায়ের সাথে বাড়িতে বাড়িয়েছি, বিয়া করতে চলে গেছি। সম্ভব কোনো দেহা সাক্ষাৎ নেই, কোনো কিছু নেই, কোনো খোঁজখবরও নেই নাই, শুধু একটা মেয়ে বিয়া করবাম এইটুকুই আমরা জানি। কোনো ডিম্যান্ড টিম্যান্ড তারা যা দেয়, তো 10,000 টাকা দিছিল নগদ আমরা, এই দিয়ে আমরা কষ্ট টষ্ট করছি, তো মেয়েরে বিয়া করে আনলাম। তো অ্যাকচুয়ালি কথা হয়েছে সবার জীবনে আসে, কিন্তু আমার জীবনে না ভাইয়ারা, সবার জীবনে আসে যে যে জিনিসটাকে বলে যে বাসুরাত। তো আমি বাসুরাত করব। আমি আগেই বলছি যে আমার গড়ে শুইলে কিন্তু বাইরেতে ঠ্যাং দেওয়া যায়। তারা কিন্তু বলছে, আমার ফুয়াতো ভাই বলছে যে এই অবস্থা আমারে কিন্তু তার বাড়িতে রাইকা তারা আমাকে বাড়ি করে দেখে গেছে, যেমন আমার শ্বশুরে।
ওকে,
জানি না আমার বউয়ের মনে কি ছিল, আমার ডাইরেক্ট স্টেক আমার বলতেছে তুমি কি চাও। আমি কই কি চাই, মানে আমি ঘরে ঢুকার সাথে সাথে এক বাসা, তো আমার জেডা হরের ঘরের একটা ভাইরা আছে আমার, এই রাত্রি আমি ফোন দিলাম ভাইরারে যে দুলা ভাই এই অবস্থা, যে কি করে যে আমার এই ডাইরেক্ট এই কথা যে আপনি যদি আমার শরীরে শোন তে কিন্তু খবর খারাপ আছে, মানে আমি কি করবো। দুলা ভাই কইলো ফরিদ তুমি কি পুরুষ না? আমি হ্যাঁ আমি পুরুষ। তো তুমি বান্ধ? আমি কই বান্ধ কো, হ্যাঁ আমি অর্ডার দিছি তুমি বান্ধ, তোমার বউ না? আমি কই হ্যাঁ আমার বউ, তুমি বান্ধ। পরে আমি আইসি, আমি কই শোনো আমি কি খারাপ কিছু করে চলে যাবো না, তুমি নিজেই একটা কিছু করবা, আমি যা আনছি তুমি ব্যবহার করো। মিষ্টি মাছটা আমার সামার্থে যা কুলাইছে আমি তাই নিছি, না সে ধরবে না, জিদ করলাম যে সাথে যে একটা মেয়ে মানুষ থাকতে পারে, আমি থাকতে পারতাম না, যা ভাগ্যে যা আছে। আর কোনো কথাবার্তা নাই, আমি জিদ দে আমি মাটি ছুঁয়ে গেছি ডাইরেক্ট, কোনো কথা নেই। হ্যাঁ আমারে বলতেছে তুমি এটা কি করতেছো? আমি কই শুনো যা কিছু আনছি তুমি খাইবা না, তা আমি তোমার শুয়ে তোমার কোনো প্রশ্নই ওঠে না। তখনকে আমারে বলতেছে না তুমি উপরে শোও আমি দেখতেছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি এদিক খাও আগে। পরে খাইছে, খাইছে বলতে গেলে একবার মুহা দিছে আমি যতটুকু দেখছি। তারপরে আমার একটা নানি আইছে, নানির সামনে কোন ভালো ব্যবহার, মানে এত ভালো ব্যবহার যে এই পৃথিবীর মধ্যে কি আরো মেয়েরা আছে কি না আমার সন্দেহ হয়। আরে আমার জড়ায় ধরতে আছে কি ফুর্তি। তো নানি চলে গেলে আবার একই ধরনের ব্যবহার, কয় তুমি চাই দিয়ে শুয়ে থাকো। তো আমার এদিনটা অনেক অনেক কষ্ট লাগছে আমার, যে আজকে যে রাতটা,
যেটা বুঝি যে প্রত্যেকটা মানুষেরই খুব সুন্দর মেমোরি থাকে রাতকে ঘিরে, হয়তো বা আপনার জীবনে সেটা একেবারেই নেই, সেই জন্যই আপনি অনেক কষ্ট পাচ্ছেন। মেয়েটাকে তো আপনি দেখলেন যে মানুষ আপনার জীবনে বউ হয়ে আসলো?
হ্যাঁ আমি দেখছি।
মেয়েটাকে দেখার পর আপনার কেমন লেগেছে?
আসলে অ্যাকচুয়ালি বলতে কি যে চেহারার দিকে তার পছন্দ করলো, তার অ্যাকচুয়ালি ঠিক না, একটা আমার বউ হিসাবে তার গ্রহণ করা ঠিক না, কারণ আমার অনেক সিনিয়র বয়স।
সে কত বছরের সিনিয়র ছিল?
আমাকে গ্রামের মানুষে বলছে যে কমপক্ষে 2-3 বছরের বড় হইব আমার।
পড়াশোনা কিছু করেছে?
প্রথম শুনছি যে সে 6-7 পর্যন্ত পড়াশোনা করেছে, কিন্তু বাসুরাইতে আমি জানতে পারলাম যে সে নাম লেখলে কলম বান গেলা।
আচ্ছা ওকে ওকে।
তারপরে ঘটনা হয়েছে সে তার বাসার বাড়িতে যাইব। বেশ ভালো কথা, চলো যাই বেড়াই যে, যেমন আমাকে দেশে বললে যে মাডি ফিরানি।
কি ফিরানি?
মাডি ফিরানি কয় আর কি।
আচ্ছা আচ্ছা।
প্রথম বিয়া করে ছোট ভাই থেকে একা আমাকে দেশের বাসায় যে মাডি ফিরানি। তো মাডি ফিরানি রায় গেলাম, যাওয়ার পরে আমার বলতেছে যে তুমি দেখো আবার বেড়ে বেড়ে কিছু করতে চাইও না, বাসার বাড়িতে একটা মান সম্মান আছে। তো আমি কই দেখো এই পৃথিবীতে তো সবাই আল্লাহ সৃষ্টিকর্তা, মানুষের জীবনে জন্ম মৃত্যু এটা আল্লাহর হাতে, জন্ম মানুষের একবার হয় বিবাহ একবারই হয়। আমার কই তুই এত জ্ঞান দিস না?
পরের দিনই আপনাকে তুই করে বলছে?
হ্যাঁ কি কই আমার কিছু কই না, আমি মনে মনে খালি কান্দি যে আল্লাহ কি দিলা আমারে। শ্বশুর বাড়ি থেকে বাড়িতে আই, বউ আমার সাথে আসে নাই।
আচ্ছা এই যে আপনি বিয়ে করলেন মেয়েটাকে, আর আপনি যখন ভালোবাসতেন বা টাইম পাস করার কথা বলছিলেন, তখন সেখানে কি হলো? কারণ আপনারা তো মামার বাড়িতেই থাকতেন, ওরা কি করলো?
আমি যেদিনকে বিয়ে করে আনছি তারপরে দিন জিদ করে তার মা বাবা বিয়ে দিয়ে দিয়েছে।
আচ্ছা আচ্ছা ওকে।
তো আমি শ্বশুর বাড়িতে চলে আসি, চলে আসার পরে আমি ফোন করি, আমার বউ ফোন দেয় না। তখনকে আমি চাকরি করি গাজীপুর টাইম চলে গেছি মাওনা এলাকা, ভালো একটা অফিস চাকরি নিছি, বেশি একটা সময় দেওয়া যায় না বাড়িতে, টাইম টু টাইম ডিউটি করতে হয়। তো আমি ফোনে যোগাযোগ করি না, বউ আমার সাথে আমার রেকর্ডিং দিচ্ছিল কিন্তু নিয়মিত আড়াই লাগছি, তো খারাপ ব্যবহার করে, খারাপ ব্যবহার করলে পরে আমি আব্বার একদিন বললাম যে আব্বা গিয়ে দেখো তোমার সাথে আইয়ে কিনা, না আইলো না। এইভাবে মনে করেন এই মাডি ফিরানির মধ্যে চলে গেল 5-6 মাস।
ওহো।
তো আমি একদিন ভালো টাকা বেতন পাইছি, আমি ভাবলাম যে দেখি তো আমার বউ কি টাকা পয়সার দিকে কোনো লোভ আছে কিনা। আমি বাড়িতে যাই নাই, ডাক্তার শ্বশুর বাড়িতে চলে গেছি, নতুন জামাই হিসাবে গেছি আমার দ্বিতীয়বার।
6 মাস পরে?
6 মাস হইব না, তবে
কাছাকাছি
কাছাকাছি 4-5 মাস হবে। আমাদের গেলাম, গিয়ে আমার বউরে বললাম আমার বউ প্রচন্ড কাজ নিয়ে ব্যস্ত, মানে তার কোনো সময়ই নেই, অথচ তার কিন্তু চাই বই ফার্স্ট আমার বউ এক নম্বর, আর তিন ওড়াই শুরু, এই তিনটার মধ্যে অলরেডি যে 2 নম্বরটারে অলরেডি বিয়ে দিতে পারে। পরে আমি বউকে ডাকলাম, বউয়ের নাম জলি, আমি জলি সময় এই পৃথিবীতে সবাই কিন্তু একটু সময় চায় বউয়ের কাছে, আমি একলা না যত ওজন আছে। তো আমি যে আসলাম, আমি কি আইলাম না আইসি না এটা কি তুমি জানো? আইসস ভালো কথা, ডাইরেক্ট আইসস ভালো কথা বই থাক। আমি কই এটাই তোমার কথা? হ্যাঁ এটাই আমার কথা। আমি আর কোনো বউর সাথে কথা কইলাম না। রাত্রে আমার শ্বশুর আইলো, আমার শ্বশুর মেয়াখারি কাজ করে সোমবার বাজারে, শ্বশুরা বললাম আব্বা আপনার মেয়ে এরকম এরকম ব্যবহার করে। আমার শ্বশুরা খুব ভালো মানুষ, আমার কাছে আচ্ছা ঠিক আছে বাবা তুমি থাকো আমি দেখতেছি। শ্বশুরে ভালোই ঠেলা দিল, ঠেলা দেওয়ার পর আমি পরের দিনকার সকালে বলছি আব্বা আমি যাই আমার বাড়িতে, বাড়ির গিয়ে টাকা পয়সা দিয়ে আবার আমি ঢাকা চলে যাই, আপনি মেয়েরে নিয়ে যেতেছি বলতেছি। কহ মেয়েরে নিয়ে যাবো নাকি লয়ে দাও। আমি বললাম দলি বাবু আমার বউ কোথায় যেতাম না, কেড়ে যেতাম না কোথায় যাম না। পরে আমার শ্বশুরে কইলাম আব্বা কি করা, শ্বশুরে কইছে বিয়া দিছি তুই যাবি এখন নগদ ব্যয়, আমি নগদ যেন দিই তুই আমার সাথে বাবা। পরে বউ আমার বাবা হয়েছে আমার সাথে আইসে, বাড়িতে আইসে আয়া মনে করেন যে একদম পাগল কইলি চলে, যে ডাইরেক্ট পাগল, সে কোনো কথাবার্তা কেউ শোনে না, বেজায় বোকা ফলায়া, মানে কখন যে কি করতেছে আমি নিজেও জানি না। এই অবস্থায় তারা রাখলাম, আমি ঢাকা আইছি তো প্রতিদিন ফোন আমার বাড়িতে ঝগড়া, প্রত্যেক দিন ঝগড়া আম্মা আর আমার বউ, মানে ঝগড়া যে এটা এই পৃথিবীতে কি আরো কারো বউ নিয়ে আসে কিনা আমি জানি না, মানে কিওর কিওর বাসা বালানা। আমার আম্মাও যেরকম বকাবাজি করে আমার বউ এরকম বকাবাজি করে, তা আমার আম্মাও বকাবাজি করলেও তো একটু বউ একটু সামলাবার চেষ্টা করে, আমার বউ কিন্তু ফলাইয়া দেয় বা কাজটা। তো আমি বাড়িতে এলাম, এখন ফোন তো তার সাথে কিন্তু আমার শারীরিক কোনো সম্পর্ক হয় নাই। বাড়িতে যাওয়ার পর এদিন আমার ফুল্লি ফুল নিয়ত যে বউ তো আমার অন্যরকম, যেভাবেই হোক আমি তারা ব্যবহার করবো। আমার ফুল্লি ফুল নিয়ে আমার মনে থেকে একটা আল্লাহ জানে একটা আকর্ষণ আসলো। পরে আমি নিজের চোখে দেখছি আমার সামনেতে আমার বউ আমার আম্মারে অনেক তুই তুঙ্গারে অনেক ভাষা ব্যবহার করতেছে। আমি কিচ্ছু কই নাই, কারণ আমি কই নাই যে আহমদি আমি একটা কিছু কই রাত্রে আমার সাথে ব্যবহার খারাপ করবো। তাই সময়টা আমি রাইতে দিই মনে, আমার মনের কথা দাদা। তো যাই হোক আমি রাত্রে সময় দিয়ে যা চাইছি সময় দেয় না, তখন আমি এদিনকে আমি নিজে হাতে বানছি যে কাজটা আমি করছি, আমি হাতে বানছি পাশে ফায়ে বানছি বললে আপনারা বুঝতেই পারেন। রাত পড়লো আমার বউ থাকবে না, শুধু করে যাইবে গা, তখনকার মানে একদম পাগল, সকাল থেকে একদম পাগল, একই বাসা দেয় আমরা থাকতাম না, ওর ঘরেই থাকতাম না আমি। তখনকার আমার ফুয়াত্ত ভাই যে রাবর ছিল বিয়া করাইছিল, ফুয়াত্ত ভাই আনলাম আমরা বাড়িতে, মনে করেন সবাই বইলো, বইয়া আমার আমগত বাউলিয়া বুঝে নিত, যেহেতু আমরা বাসের বিড়া থাকতো তাহলে একটু জোর থাকতো, সবাই আব্বারে অনেক বকাবাজি করতেছে আমারে বকাবাজি করতেছে, তারা কইতে দূরে একটা বউ অঞ্চাস এরকম করে, মামা শ্বশুর মানে না কেউ রে মানে না, একই বাসা ফলায় দেয় বাসা। তো আমি একটু ভয় পাই যে ফলায় গেলে আমরা তো জীবন ভরা জেল খাটতে যাবো, তো আমার তো বাসার সহপত নাই কি করব। তো আমার ফুয়াত্ত ভাই আমার আব্বাই খবর দিল, ফুয়াত্ত ভাই আইলো, আমার পরে আমার বাড়ির যা লোকজন আছে সবার নিয়ে বললো যে ধরো এই ফরিদের বউ থাকতে চাই না তুমি তুমি বাড়িতে লয়ে যাও। আমার ফুয়াত্ত ভাইতে ভাইয়ের বাড়িতে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ঘন্টাখানিক পরে আমি গেছি, আমি গেলে আমার ফুয়াত্ত ভাইয়ের বউয়ের সাথে বললাম যে ভাবি আমি তোর সাথে সময় দিই, তো বারিন্দা আছে রুমে, আমি গেলাম আমার বউয়ের সাথে, আমি গিয়া পাঞ্জায় টাঞ্জায় ধরছি, ধরার পরে এত চিল্লানি দিছে যে কয়েক গ্রামের বাড়ি মানুষ একসাথে বলে গেছে। আইসা বই দেখে আমার ফুফু গিয়ে আমার দিটা তাফর মারছে যে তুই কি করস, তাফর মারার পরে দে আমার বউ একই কথা থাকতাম না, ওর কথা আমি খাইতাম না।
কেন বলতো যে আপনার
এই একমাত্র এটা বিধাতাই বলতে পারবো আমি জানি না। এভাবে তিন চারজন রইলো, আমার ফুফুর বাড়িতে রইলো, কিন্তু আমার চাকরি অবস্থা খুব খারাপ। সুপার বাজারে ফোন দিলাম যে ভাই আমার তো বাড়ির মিশা কথা বলছি যে আমার আমার অসুখ, আমি কয়েকদিন পরে আসতেছি, তো ওই জায়গার থেকে আমার চাকরিটা চলে গেছে, আমি বেকার হয়ে গেলাম গা। তখন চাকরির ধান্দা নাই, আমার বউয়ের ধান্দা, বাস্তব কথা দাদা, বউরে কিভাবে ভালো করাম, বউ আমার কেন ভালো হয় না, বউর ধান্দায় ঘুরতে ঘুরতে শেষ। তখনকার বউ আমার কথাই শুনে না, না শোনার পরে দেয় শ্বশুরে খবর দিলাম যে এই অবস্থা। পরে আমার যে বিয়ে করেছে আমার ফুহাত্ত ভাই, সে খবর দিল তারা এলাকাতে লোকজন নিয়ে মেম্বার চেয়ারম্যান যা আছে সবার নিয়ে আইছে এক এলাকাতে,
ওকে
রাত্রে আইছে, আইলে পরে আমার বাড়িতে যে আমার মামারা আছে তারা আমাকে বাড়িতে মিটিং করলো যে আমাকে এই বাড়িতে কোনো বউ সারাসারি এখন পর্যন্ত হয় নাই, এই বাড়িতে কোনো সারাসারি দরবার হইতো না, এই দরবার হইবো তোর ফুফুর বাড়িতে।
এটা কি বিয়ের ছয় মাস পরের ঘটনা?
হ্যাঁ, ছয় মাস পরের ঘটনা, বউ থাকতো না।
ওকে,
তখন আমার তো আর বাড়ি নাই ঘর নাই, ঘর তো আছেই তো আমার জায়গা না, তো অন্য ধরনের জায়গা, ওরা যেটা বলে তো এটাই করতে হইব, যেহেতু তারা বলতে যে আমার বাড়িতে কোনো সারাসারি দরবার হইতো না। তো ফুফুর বাড়িতে রাত বারোটা বাজে দরবার, হেঁটে লোক আইসে আমাগো এলাকার মেম্বার ছিল, আর এলাকার লোক মাত্র সবাই ছিল যে আমাগো জাহান মেম্বার, সে অনেক প্রবলশালী, এই মেম্বারে আমার বউকে মামা লাগে সম্পর্কে বউরে জিগাইলো যে বউ আমার মায়াটাকে জিগাইছে, মায়া ফরিদে যদি কোনো অপরাধ করে থাকে ওর বিচার এই নেই, এই না সবার সামনে এরকম ভাবে বিচার করে দিলাম যে ওই কারেন্টের তার যেরকম সিধা দেয় ঠিক এরকম, তোমার তুমি ছাড়া তুই বাসায় একটা কথা বলি ওরে বিচার। আমার বউ ডাইরেক্ট এক কথাই ওরে দিয়ে আমার দিন চলতো না, তখন আমি বই আসছিলাম চেয়ারে বই আসছিলাম, আমি ডাইরেক্ট হাত করে পড়ে গেছি, নগদের ঘটনা পরে আর আমি কইতে পারতাম না। শ্বশুরে কিন্তু আমার টাকা দিয়েছিল 10,000, তখনকার টাকার প্রশ্ন উঠলো। তো টাকা আমি করতে দাম এই মুহূর্তে, তো দরবার তো টাকার লাগে। এখন বাড়ির একটা মান সম্মান যায়, এত বড় একটা বাড়ি সেরা মান সম্মান যেতেছে না। এখন দরবার
মিটিং এর কি সিদ্ধান্ত ছিল?
মিটিং এর সিদ্ধান্ত এটাই আসতেছে, তারা যেহেতু রাখবে না, যেহেতু আমাকে গ্রামের মেম্বার তার সাথে বড় কিন্তু আমাকে এলাকার সবার এই মেম্বারের কথা সবাই মানে, সে ব্যর্থ, সে মায়া ডাকে বলছে সে ব্যর্থ, সে ডাইরেক্ট আমার বউ বলে দিয়েছে না ওরে আমার দিন তুলতো না।
তো ওই জায়গাটা সে আপনার সঙ্গে থাকবে না?
থাকবে না।
আচ্ছা ওই জায়গাটা কি তার ফ্যামিলির মেম্বাররা কেউ ছিল?
হ্যাঁ, তার বাপ আইছিল, তার মামা আইছিল,
সবাই
সবাই তারপরে এলাকা মার দোটার দোর নিয়ে আসছে। তো এই কথা কবার পরে দেয় আমার মেম্বারে বললো যে এন তার কিছু করার নাই, আমার ডাইরেক্ট মেয়ে বলছে, তার গার্জেনে বলতো একটা কিছু করা ছিল। তখন আমি অজ্ঞান হয়ে গেছি, অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার বউ হত্য বঞ্জামে ছিল, সে আমাদের কাফর মারছে। যেহেতু তোর বউ থাকে না তো কোনো কিছু করার নাই, চেষ্টা করছস। তো আমার ফুয়াতো বোন আমায় বললো যে তোর টাকা আমি দিতেছি, আগলাত নিয়া 10,000 টাকা দিছিল আমরা টোটাল, মানে দরবারে যে কাজী দিয়ে টাকা দিতে হয়, সারাসারি করতে হয়, সব মিলাই আমরা 9,000 টাকা দিছি। আমরা তার তখন টাকা নাই, এটি তো আমরা দিতে পারছি না, আরেকজনে দিছে দান হিসাবে দিছে, তো দান হিসাবে দিছে, এই দিলাম আমরা আপনার ঘরে 9,000 টাকা দিলাম। তো তারা মানে না, না মানলে অনেক রিকোয়েস্ট করি আব্বা হাতে ফাঁকে ধরছি মেম্বারে সবাই মিলে, আমার গ্রামে যারা আছে মেম্বার সহ সবাই তারা মানাইছে, মানা এখানে দিল 9,000 টাকা দিয়ে শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে দেয় আমার তো চাকরি নাই, তো আমার বন্যামায় আমারে 9,000 টাকা দিছে, তো হেরত একটা বেদনা আছে।
প্রেমের মাসুল কিভাবে দিলেন? মানে ওই যে প্রেম করলেন এক মেয়ের সাথে এবং তার সঙ্গে মায়ের ঝগড়া, তাকে বিয়ে থেকে বাঁচার জন্য পরবর্তীতে আরেকটা মেয়েকে বিয়ে করলেন এবং সেই মাসুল দিলেন পুরো 6 মাস ধরে, টাকার টাকাও গেল এবং সাথে চাকরিটাও গেল। ওকে, তারপর?
তারপর আমার ফুয়াতো বেঞ্জামাই রাত্রে কিছু কয় নাই, সে আমার সাথে আমাকে বাড়িতে ঘুমাইছে, ঘুমায় আর সে রাত্রে আমার বলতেছে টাকা কিভাবে দিবে। তো আমি বলছি তোমার সুইটারে কিন্তু 6 মাস কাজ থাকে এই সিস্টেম, তোমার শীতকাল, শীতকালে তো কোনো কাজ কাম থাকে না সুইটার জগতে। তো আমার বেঞ্জামাই যুক্তি দিল যে তুই তো রিক্সা চালাইতে পারস, চল আমার সাথে, আমার বেঞ্জামাই থাকতো 52 এলাকায় এয়ারপোর্ট, তো আমার সাথে চল, আমার জন্য রিক্সা চালাগে আর আস্তে আস্তে আমার টাকা শোধ কর। কি করবো, সে আমার কাছে টাকা দিছে আমারে, তো করতে দিব। তার বাসায় আসছি, আইসে আমি রিক্সা চালানি ধরছি, রিক্সা চালাইতে পারি না কারণ আমার তো সেমাত কাজ করে অভ্যাস, যে জিনিসটা আমি ছেড়ে দিছি অনেক আগে, অনেক কষ্ট লাগে কথা, চল রিক্সা আমি চালাইতে পারি না। তো ওই জায়গায় আমার ফুফাতো ভাই থাকে, রিক্সা চালাইছি প্রায় আবার 2-3 মাস চালাইছি, চালাইলে কি আমি 1 টাকাও দিতে পারি না, রিক্সা জমা দিতে হয় 60 টাকা, খাওয়া খরচ দিতে হয় 70 টাকা, আমি তেমন রিক্সা চালাইতে পারি না তখনকার। তো আমার ফুফাতো ভাই একটা অফার দিল আমারে যে ফরিদ আমার তো একটা শালি আছে, তুই এটা বিয়া করে বলো, আমার শালি প্রায় 70-80,000 টাকা ক্যাশ আছে তার অ্যাকাউন্টে, গার্মেন্টসে চাকরি করে, খুব ভালো আমার শালিটা, তুই বিয়ে করে বলো, তোর রেন্টটা হয়ে দেওয়া হয়ে যাবো গা, আর দুজন মিলে চাকরি করবি, তোর সুখে সংসার হয়ে যাবো গা। তো দেওয়ার পর আমি আব্বা আম্মার সাথে কথা বললাম যে আব্বা আম্মা আমার তো কাদির ভাই এই কথা বলছে, তোমরা কি কো, কই দেখ তোর দুচি ভালো হয় কইরে ফেলা। তো আমিও চিন্তা ভাবনা করলাম, আমি কার সাথে জানি না, আমার বাড়ির যে একটা পাকি তার কাছে জানি না, আমি একজনের কাছে জানছিলাম শাহিন মামা, যে মামা এই মেয়েটাকে আমি বিয়ের কথা বলতেছি। পরে শাহিন মামা আমারে বলছে যে ভাই না তুমি, আমি কি বলবো তোমারে, যে বিয়েটা না করাটাই সবচেয়ে ভালো, শুধু এইটুকু বলছে আমারে। তো আমি আর এই কথাটা শুনি না, আমার টাকার দিকে লোক গেছে গা, প্রচন্ড টাকার দিকে লোক গেছে গা, কত বঞ্জামাই দিল 9,000 টাকা, প্রেশার, প্রচুর প্রেশার, আমি টাকা দিতে পারতেছি না। পরে কাদের ভাই বলছে যেহেতু আমার 50,000 টাকা তার শালি ক্যাশ আছে নগদ, আর পরে গার্মেন্টসে চাকরি করি একটা বেতন পায়, আমিও চাকরি করলাম, দুইজনে তো ভালো সংসার উন্নত করতে পারেন, এই লোকটা আমার দিয়েছি। তো আমি সাজেশন করে দেখলাম ঠিকই তো বলছে। তো ফত বঞ্জামাই আমার মানে না, কয় ফরিদ তুই বিয়েটা করিস না, পরে অন্য জায়গায় একটা বিয়ে করামো ভালো একটা মেয়ে দিকে, আমার নিজের হাতে তুই টাকা নিস, আমার সে সবসময় ভরসা দিছে, তুই আমার জায়গায় থাক, আমার কাছে থাক, আমার কোনো সমস্যা নেই, তুই টাকা না দিস। তার কথা আমি মানি নাই, তারে ভুল বুঝছি, তারে ভুল বুঝছি যে হয়তো আমি বিয়া করে সুখী হয়ে যাই, দেখি আমার বঞ্জামাই ফুয়াতো বঞ্জামাই আমার এই কাজটা চাইতেছে না। আমার কাদির ভাইয়া যুক্তি দিল, অনেক ধরনের যুক্তি তক্ত দিল, দেয়া মেয়েরা দেখতে গেছি, বঞ্জামাই নিয়ে গেছি, বঞ্জামাই যাই পারছে না, অনেক রিকোয়েস্ট করে আমি নিছি, মেয়েরা দেখছি, দেখে দেখে আমার তো মেয়ের দিকে কোনো চয়েস নেই, আমার চয়েস দিছে মেয়ে যে মতই হোক আমি বিয়ে করলাম, বিয়ে করে আমি রেন দাম এবং আমি সুখে শান্তিতে বাঁচতে চাই, আমার যে কষ্টের জীবনটা এটা আমি বাদ দিতে চাই, দুজন মিলে চাকরি করাম, আব্বা মায়ের টাকা দেন, সুখে শান্তিতে চলবাম। তো দেখে হারি আম্মা আব্বার সাথে কথা বলছি, আম্মারে খবর জানছি, আমার হুয়াত্ত বোন আমি ডাইরেক্ট এক কথাই কইছে, আমার দেখে হারিয়া যে এই বিয়া দিদি তুই করস আমার সাথে সম্পর্ক শেষ, আমার সাথে তুই যে টাকা নিছিস আমার কাছ থেকে, তোর যদি মন চায় আমার দিস, তোর যদি মন না চায় না দিস, আমার কথা একটা রাখ, তুই বিয়েটা করিস না, যেই কথাটা রাখস তোর জীবন ভালো হইব। আমি তার কোনো টাইমই দিই, আমি বুঝছি নাই সময়, তার আমি সময় দিছি না, তার বাসায় খাই, তার বাসায় ঘুমাই, আমি তার সাথে আমি সময় দিই না, সময় দিই আমার পত ভাইয়ের সাথে, তার কথা মাইনা বিয়ার ডেট দিলাম, বিয়ার ডেট মিট দিয়া আব্বা আম্মারে খবর দিলাম, আব্বা আম্মা এলো, আবার পরে দিয়ে আমি বিয়া করতে গেলাম। বিয়ে করা হয়ে গেলে আমি চার দিন পরে জানতে পারলাম আমার শ্বশুর বিশাল একটা জুয়াখোর,
মানে
প্রচন্ড জুয়াখেলায়, জুয়াখেলায় মনে করেন যে সব শেষ করে আছে, প্রতিদিন জুয়া খেলতেছে। আর আমিও চাকরি নিলাম, আমার বউ তো অলরেডি চাকরি করতে আছে, 4,000 টাকা বেতন হয়তো সে তখনকার গার্মেন্টসে আমাদের বলছিল, কিন্তু হাসামি ছাড়া হ্যাজানে চাকরি নেওয়ার পরে দুজনে চাকরি করতেছি, 7,000-8,000 টাকা বেতন পাই। যে অলরেডি বিয়ার বয়স আমার 2 মাস চলে গেছে, আমি বউরে বললাম যে তোমাদের টাকা আছে, আমার ভুঞ্জামাই যে টাকা পাইবো, তোমার ব্যাংকের থেকে কিছু টাকা ওড়াও, আমি ভুঞ্জামারে দিয়া দিই, আর মাসে শেষে বেতন পাইয়া যাই কয়েক টাকা পাই, আব্বা মারে দিলে চলবো, আমার তো সংসার বড় না, বাবু টাবু নাই যে কানবো। আমার বউ কালিকর ব্যাংকে এই সমস্যা সেই সমস্যা, মানে নানান ধরনের বেজাল বউ আমার দেখাইতেছে, আর মাঝে মাঝে রাত্রে আমার ফোন দিয়া কই জানি কথা কয়, আমার ফোন দিয়া আমারে শুয়ে রাখিয়া। তো এভাবে চলতেছে, বেতন পাই, হেও পাই, আমিও পাই, শাশুড়ির কাছে দেই। দেখি মনে করেন এই মাসে আমি বেতন পাইছি, দুইজনে হাইস্টে 15,000 টাকা বেতন পাইছি, বউ আর আমি, এই মাসে আমার শ্বশুরের দরকার 20,000 টাকা, আর 5,000 টাকা কিন্তু শর্ট আছে। আমার শ্বশুর এভাবে সমস্যা দেখায়, আর আমি নিজে চোখে দেখি প্রতিদিন বেতন পাওয়ার পরে প্রতি মাস 2-4-5 জনের খারা আছে টাকার জন্য, আর জুয়াখেলা একদিন মিস নেই।
মানে আপনি বেতন পেয়ে আপনার শ্বশুরকে দিতেন?
হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি।
কেন আপনার বাবা মাকে দিতেন না?
এটা আমি বলতেছি, শাশুড়িকে দিতাম এই বিদায় যে সে তো একজন মা, তার মা ডাকছি, সে আমারে বলতেছে বাবা আমার এই সমস্যাটা দেখো, তোমার শ্বশুর এই কাজটা করে ফেলাইছে, এই বেতনটা আমার দিয়ে দাও, তোমরা যদি মিললিয়া আগামী বেতনটা তোমরা নিয়োগা। তো দেখা গেছে এই বেতনটা দিলাম, আগামী বেতন আরো কঠিন সমস্যা, মানে কি করাম এরকম দেখলে, অলরেডি 3 মাস চলে গেছে। আমার বাস্তব ঘটনা যেটা আমি নিজের চোখে গিয়া দেখছি, মানুষের বাড়ির মুখে শুনছি, আমি কোন সম্পর্ক রাখছিলাম না তখনকার বাড়িতে, আমি নিজেও জানি না, আমার বউ এর প্রতি ভক্ত হয়েছে তখনকার, আমি বউ যা করি তা করি, বউ এর যদি কোনো বই থাকে না বই থাকি, এই অবস্থা। 3 মাস পর আমার বাপ মা অন্য একজনের কাছ থেকে 200 টাকা হাওলাত করে নিয়ে আমার বাসায় গেছে, আমি তো দেখি অবাক। পরে 4 মাসের বেতনের সময় আমি বলছি আমার বউয়ের রাত্রে যে দেখো টাকা তো একদিন আমি কিন্তু আমার হাতে রাখছি না, সবই টাকা এনে তোমার মার কাছে দিয়ে দিচ্ছি, এবারের বেতনটা তুমি পায়া, আমার আগে পাইবা তুমি বেতন, 5 তারিখ পাইবা আমি পাই 10 তারিখ, তুমি আমার আম্মার কাছে দিও, তোমার কাছে আমার এইটুক চাওয়া, তুমি যদি আমার সত্যিকারই বউ এত। আমার বউ বলল আচ্ছা ঠিক আছে দেবো, আমার বউ 5 তারিখ বেতন পায় তার মার কাছে দিয়ে সব টাকা কষ্ট করে পাইছে, আমি কিন্তু জানি না। 10 তারিখ আমি বেতন পাইছি, আমার বউরে আমি ফোন দিছি, নাম ছিল বেদনা, যে বেদনা আমি তো বেতন পাইছি কি করব, তুমি পাইছো কোন, আমি তো বেতন পাইনি, বাসায় গেছি মনটা খারাপ, আম্মা আব্বা সব দিছি, আব্বা দেহাইছে আমার বাবা, দেখ আমি ঠিক মতো ভাত খাইতে পারি না, কয়টা দিন ধরে আমি খাই না, আমার দিন কষ্টে আমি 3 বেলা কত যত্নে খাই এই জায়গায়। পরে আর কি বলবো, আমার বউ আইছি তাইয়া বাসায় আসছি, আমাকে শাশুড়ি টেয়া হইতেছে, পরে আমি বললাম শাশুড়ি যে আম্মা আপনি মেয়েগুলো বেতন পান না, কোনো বেতন তো বেতন আমার 5 তারিখ পাইছি। এই কথাটা যখন আমি শুনছি আমার আসকান মাইয়া মাথায় পড়ছে যে আমার বউরে আমি এত কিছু করলাম, আমি একদিন একটা টাকা রাখলাম না, সব টাকা শাশুড়ি এত দিয়ে দিলাম, আজকে আমার মা বাবা আইছি আমি বলছি আমার আব্বার আমার কাছে টাকাটা দিও, এই টাকাটাও দিল না, কমপক্ষে 10 জন আইছি আমার বেতন পাওয়ার কথা শুনে আমার শ্বশুরের কাছে, অলরেডি স্ট্রিক আমার মা বাবা আছে এই জায়গায়, আমি কি করব। তখন 10 জন আইছে টাকা লাগিয়া আমার শ্বশুরের কাছে, তো আমি কোনো দিশা মিশা না পাইয়া কোনো কিছু না পাইয়া আমি ডাইরেক্ট আমার বন্ধুর টাকা কিন্তু এখনো দেওয়া হয়নি,
যে টাকা আপনার ওয়াইফের অ্যাকাউন্ট থেকে তুলে দেওয়ার কথা ছিল।
হ্যাঁ তখনকে আমি কি করলাম, এই টাকা দিয়ে আমি আমার শাশুড়ি দিয়ে দিছি, দিয়ে দিয়ে আমার আব্বারে আব্বারে বলছি আব্বা আমি বাচ্চা আছি তোমরা চিন্তা করো না, আমি বাচ্চা আছি, 100 টাকা লইয়া আমার মামার তো ভাই জুনায়েদ ছিল, ও সবসময় আমার পাশে থাকতো, ওরে দিয়া আমার আব্বা আমারে বাড়ি পড়া দিছি। আমি খবর পাইছি আমার আব্বার চরম অসুখ হয়েছে। তখনকার পরের দিন সকালবেলা আমি শাশুড়ি বলছি আমার আমি চাকরি করবো না, কি করবো আমি এয়ারপোর্ট আবার চলে যাবো আমার বন্ধু কাছে, কি করবো আমি রিক্সা চালাই ডাইরেক্ট, কোনো কথা নেই। আমি মনে মনে ভাবতেছি যে কথাটা যে বউ আমার দিকে তাকাইছে না, এই বউর দিকে আমি আর তাকাবো না, কোনো কথা নেই। আমার বউ অফিসের কাছে আমি কিচ্ছু করি নাই, আমি ডাইরেক্ট শুধু খেলে একটা লুঙ্গি এইটুকু লইয়া আমি ডাইরেক্ট এয়ারপোর্ট চলে আসি আমার বন্ধুর কাছে। বন্ধুর কাছে আইলে আমার বন্ধু ডাইরেক্ট বলছে তোর জায়গা নাই আমার কাছে।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে চার মিনিটের একটা বিজ্ঞাপন বিরতি নিতে চাই, চার মিনিট পরে আমরা আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আজকে আপনারা ফরিদকে শুনছেন, ফরিদের জীবনের গল্প এখানে উঠে আসছে। এই যে জীবনের গল্প, এই জীবনের গল্প আমাদেরকে কি শেখাবে সেটা আমরা একেবারে শেষের দিকে গিয়ে জানবো। তবে আপনাকে বলছি, ফরিদকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো কিছু জানতে চান তার সম্পর্কে, এবং একই সাথে তাকে যদি আপনি দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকে ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। আর আজকে যারা ফেসবুকে জয়েন করছেন এবং একই সাথে কমেন্টস করছেন, নিম্ন আমাদের স্ট্যাটাসগুলো শেয়ার করছেন, তাদের মধ্যে থেকে দুইজন পাবেন ক্লোজ আপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। ফিরে আসছি ঠিক চার মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা, ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি, দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ। কারণ অ্যাক্টিভ জিং মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
Active Zinc Mouthwash এবং Microshine Crystal সমৃদ্ধ নতুন Close Up Deep Action দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ, কারণ Close Up আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো Close Up।
Close Up presents Hello 8920, Close Up, the closer the better.
প্রিয় শ্রোতা, চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আমার সঙ্গে রয়েছে আজকে ফরিদ, তার জীবনের গল্প নিয়ে। আপনারা যদি জীবনের গল্প বলতে চান এখানে এসে, সেক্ষেত্রে যেটা করতে হবে, আমাদেরকে ফোন করে আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলে তারপর আপনার জীবনের গল্পের সারাংশ 2 থেকে 3 মিনিটে বলতে হবে। আপনার সঙ্গে যোগাযোগ করতে আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668। আমি আবারও বলি 9115668। ফরিদের জীবনের গল্পে যাব আমরা, তবে বলছি যে ফেসবুকে চলে আসার জন্য হ্যালো 8920-র টিম মেম্বার যারা হতে চান তারা চলে আসতে পারেন। আমাদের ফেসবুকে ঠিকানা www.facebook.com/hello8920। আবারও বলি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দিতে ভুল করবেন না, এবং লাইক দেওয়ার মানেই হচ্ছে আপনি আমাদের সঙ্গে সঙ্গে মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ ফরিদ ভাই, যেখানে ছিলাম আপনি বলছিলেন যে আপনার বনজামের বাসায় গেছেন এবং আপনার বনজামাই বলেছে এখানে আপনার কোনো জায়গা নেই। তারপর
বনজামাই আমার বলতেছে আমার বাসায় তো কোনো জায়গা নেই, কারণ আমি বলছি এই বিয়েটা করলে তোর আরো একটা মুসিবতে ফেলে দেবে। আমি জানি, বনজামাই বলতেছে আমি জানি না, তোর আগে তুই জানি ওরা কিরকম। তো আমি বলছি এই দুলা ভাই আমি কি করো আমি তো বুঝতে পারি নাই, তোর ভুল তো করিয়ে ফেলাইছি, বারবার ভুল করবে, তোর তো একটা জীবন আছে, লুপ করাটা ঠিক না। অনেক কিছু বলছে, আমি কোনো কান দিই না, দিয়া তার বাসায় বসে রয়েছি। বসে দেওয়ার পরে কান করে একটা রিসা রিসা লয়ে দেন চালাই, আমার সাথে কোনো কথাবার্তা না করে ওর কাজে গেছে, লাঞ্চ ওর খাইবার আইছে, পরে আমি আর কিছু কথাবার্তা না করে ওর রিক্সা নিয়ে আমি চলে গেছি গ্যারেজে। ওই তো কেড়ে দেখে রিক্সা পায় না, গ্যারেজের মালিকে বলছে আপনার সালাই নিয়ে গেছে। তো আর কিছু কয় না, ওর বাসায় ঘুমায় রয়েছে, আমি রিক্সা রিক্সা চালায় বাসায় গেছি। বললে পরে আমারে কয় এই চাকরিতে আবার রিক্সা ধরবি না, আমার টিহা দেওয়ার অহন নামে খবর নাই। তারপরে আমি কি করলাম, রিক্সা চালাইতেছি, এভাবে মনে করেন আমি 1500 টাকা সংগ্রহ করছি রিক্সা চালাই দুলাভাইয়ের কাছে থেকে। দুলাভাইয়ের কইলাম যে দুলাভাই এই আলি স্টোরি আমার তো আব্বা মা না কেমন আছে, আপনি যদি চান এই 1500 টাকা ভাইকে দিতে পারেন, আর যদি চান যে আব্বা আমারে দিবো তাহলে আপনি দেড়াই করেন। দুলাভাই কইলো আমার 9000 টাকা দিতে পারলে না, এই 1500 টাকা নাকি কি হইব, যা ঠিক বাড়ি।
This
track was downloaded from FusionBD.com.
তো বাড়িতে এলাম, বাড়িতে এসে হাইরে 1500 টাকা আব্বা আমার দিয়া, বউর সাথে কোনো যোগাযোগ নাই, বউ আমি চিনি না বাস্তবে, এরকম একটা মন মানুষ আমার ঢুকে গেছে। তো আমি আবার চলে গেলাম মাওনা এলাকা, মাওনা এলাকায় গিয়া একটা সোয়েটার আছে ছোট ফ্যাক্টরি 100 মেশিনের, ওই ফ্যাক্টরিতে আমি আবার ডিউটি লিছি। তো একটা বেতন পাইয়া ভঞ্জামারে ভাবছি কিছু টাকা দেব, দিতে পারছি না আব্বা আমার, মানে খুবই সিরিয়াস, আমার ঘর বাড়ি নাই, ঘর করতে হয়, একলা ফ্যামিলি চালাইতে হয়, তখনকার নানা অসুস্থ হয়ে গেছে। তো কি করবো, টাকা বাড়ি দিছি। কিছুদিন পরে আমার বউ তার বাপের বাড়িতে সালিশ লেগে গেছে যে সেরাই ডাকা বিয়া করে বউ ফালাইতে আসছে। পরে আমি ফোনে বিস্তারিত মাদ্রের কাছে বললাম যে এই কাহিনী। পরে তারা বলতে চাচ্ছে যাই হয়েছে না হয়েছে, এখন মেয়েরে কি করবা। পরে আমি কই মেয়েটা তো আমি দেলানি লাগে বিয়া করি নাই, আমি ছাড়ার দরকার নাই আমার। তো আমি যেটা বলতেছি, আমি বিয়া করছি, আমার বউ আমার বাবা কাছে থাকবে, যদি পারি মিলাই ও দূর খাওয়াইতে পারবাম, আমার সামর্থ্য বাহিরে যাইতে পারতাম না, আমার সামর্থ্য বাহিরে যাইতে পারতাম না। তারা বলতেছে ঠিক আছে আজকে গিয়ে মেয়েরে নিয়ে আসো। পরে আব্বা গিয়ে আমার বউরে আনলো, আমার বউরে আনার পরে বউর সাথে আমি ফোনে কোনো কথা কই না, আমি আব্বা মার সাথে ফোনে কথা কই, বউরে কোনো কথা কই না, কারণ বউ আমার সাথে প্রতারণা করছে। পরে এক মাস পরে আমি বাড়িতে আসি, বাড়িতে আসার পরে বউর সাথে তেমন একটা ভালো ব্যবহার আমি করি না, বাজারে গেলাম, বাজার থেকে আইলাম, আমি কিছু জানি না বউর জন্য, সাধারণভাবে চলে আসি গাড়ি করে বউর সাথে। পরের দিন কা আবার আমি ব্যাক করলাম ঢাকা, আসার পরে দেয়া 12 দিন পরে আমার কাছে আমার বউ ফোন করছে, তার খালার বাড়িতে গিয়ে যে কথাটা বলতে গেলে যে তোমার আব্বু আমারে ব্যবহার করছে, এই কথাটা শুনে তো আমার দি মাথা আসকান ভাঙ্গে পড়ছে। কি কইল রে? তখনকার আমি সাথে সাথে আমার এলাকার যা লোক আছে মহিমাদবর আমি সবার কাছে জানিয়েছি, আব্বারে ফোন দিলাম, আব্বার সাথে কথা বললাম, আব্বা তো অতকিত হয়ে গেছে, কি কইল বয়ে তখনকা কি করার আছে।
আপনি পারিবারিক এত গোপন কথা আপনি সবাইকে জানিয়ে দিলেন সঙ্গে সঙ্গে?
কারণ দেখা গেছে আমি না জানাই তো ভবিষ্যতে আরো কঠিন হয়ে দাঁড়াতে পারে। আমি নিজে
আপনার ওই মুহূর্তে কি বিলিভ হয়েছে, লাইক থাকে না যে বউ একটা কথা বলেছে বাবার সম্পর্কে এত লজ্জা করা একটা কথা, নিজের জায়গা থেকে তো বিলিভ করার একটা ব্যাপার থাকে বা বিশ্বাস না হওয়ার একটা ব্যাপার থাকে, আপনার আসলে কি ফিলিংস হয়েছিল এই মুহূর্তে?
এই মুহূর্তে আমার একটুকুই বিলিভ হয়েছিল যে যে জিনিসটা আমার বউ আমার প্রকাশ করতে পারছে এই জিনিসটা আজকে না জানো কালকে জানলে তো আমার আরো কঠিন দুঃখ দেবো, কারণ আমি তো আমার নিজের বাড়ি না আমার মামুর বাড়ি, আমি বাউলিয়া থাকি, আমি সবার জানাই দিছি।
না 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 না, বলতে বিশ্বাস করার ব্যাপারটা, আপনি কি আপনার বউয়ের কথা বিশ্বাস করেছিলেন?
হ্যাঁ আমি বলতেছি এটা
জি।
তো আমি সবার জানাইছি, জানানোর পরে দেয়া আমার মামুরা বলতেছে যে ঠিক আছে এটা তুই টেনশন করিস না আমরা দেখতেছি, ভিতরে যারা জানাইছে জানাইছি আর বাইরে কেউ জানাইছি না। তো যে শাহিন মামা আমার বলছে যে ভাই না তোমার বাপ কিরকম আমরা শুরুতে দেখতেছি, আমরা জানি এটা নিয়ে তুমি টেনশন করো না, আমরা দেখতেছি এটা নিয়ে। ঠিক আছে আমি নিশ্চিন্তায় পরে রইলাম, আমার বউ প্রতিদিন ফোন দেয় যে কি অবস্থা, আমি কই অবস্থা কি আমার কইতে ঘটনা নিয়ে তোমার কইলাম আর তুমি সবার জানাই দিলা, আমি অবশ্যই জানানোর দরকার আছে, তুমি তো এটা কথাটা শুরু বলো নাই, তুমি এটা কি বললা, এটা কি তোমার বিবেকে দোষে, তুমি আমার একটা কিছু করতো, আমার তো জীবিত তাহার থাকে মরে যাওয়া অনেক ভালো। পরে বউ কিন্তু কিছু বলে নাই, পরে একটা দরবারের ডেট দিল। পরে আমি এই কথা বলার পরে যে মেয়ে তা গোয়া এলাকায় মোটামুটি মাদবরে জানাইছে এটা সত্য প্রমাণ করবো, শালিশ ডাকার পরে আমি ছিলাম না শালিশের মাধ্যমে, শালিশের মাধ্যমে আমার মামুরা সবাই বলছে যে এই বাড়িতে প্রত্যেকটি ঘরে একটা করে মেয়ে আছে, প্রত্যেকটি ঘরে একটা শালা বউ আছে, আমি তা আইস পর্যন্ত এই দুলাবারে দেখি নাই আমাগর বউয়ের দিকে বা আমাগর বোনেশারির দিকে একটা মস্কারি করতে, আর এই ব্যক্তি কিভাবে তার পুত্রের বউয়ের সাথে এরকম করবো এটা আমরা ভাবতে অবাক লাগে, এবং তার তো বউ আছে যেটা তো মানে নিতে পারতেছি না আমরা। মেয়ের গার্জেনদের বললো আপনারা কি করবেন আপনারা বুঝেন। পরে মেয়ের নানা আসছিল তার এলাকার লাগে, মেয়ের নানা কিন্তু একটা ভালো একটা প্রবলশালী একটা মাতবর, মেয়ে নানায় বলতেছে যে আমরা যেহেতু দোষ আমরা মেয়ের দিয়ে দেন আপনারা, এই মুহূর্তে মেয়ে উঠতে কইতেছে কি তারা দিয়ে দিব কি, আমি তো থাকতামই না মেয়ে ডাইরেক্ট দেখো যে শ্বশুরে আমার সাথে এরকম ব্যবহার করছে তারা বিশ্বাস করে না, এই ঘরে আমি থাকতাম না, এই ঘরে আমার দেওয়ার চাইতে তোমরা এক গেলাস বিছা নিয়ে তো আমি খাই মরে দেয়। তখন আমার কাছে ফোন গেছে আজকে শালিশে সাজে শুনেছি আগামী 10 তারিখ তোর টাকা দিতে দেবো তোর বউ সার দেশে দেবো। তখনকার তো আমার মাথা প্রেশার, আগে বউ সারছি আমার দুলাভাই টাকা দিছে, এই মুহূর্তে আমি টাকা কই পাই, এবং কি আমার ডেটটা দিচ্ছে আমার বাড়ির যে লোক আছে তারা কনফার্ম 10 তারিখ টাকা টুকা দিয়ে সার দেশে দেবো, এক টাকাও কিন্তু আমি নেই নাই বউয়ের কাছ থেকে, এবং আমি দিচ্ছি এই যে 4 মাস 5 মাস চাকরি করছি আমি তো দিয়ে এলাম, জরিফানা আমার 16,000 টাকা দিতে হবে। তো আমার এমন একটা দুর্বলতা আছে যে আমরা তো বাড়ি বিটা নাই, মেয়ের যে নানা ছিল তো প্রবলশালী মাত বই বসে হয়তো এই টাকা বাউ করতে পারতো না, শেষ দেশ হইতো না। তো আমি টাকা সংগ্রহ করতে পারি নাই, বাড়িতে আইসা করছি এভাবে। তো আমার মামা ছিল একজন সাধারণ, উনি আমার বলছে যে তুই যে টাকায় সংগ্রহ করতে পারস যেতগুলাই তুই ওই টাকাটি সংগ্রহ করে আইসা কর, বাহির আমরা দেখতেছি। সব মিলাই মনে হয় 4,000 না 5,000 টাকা সংগ্রহ করছি। বাইর দিয়ে মামুরে বললাম যে মামা আমি তো এই টাকা সংগ্রহ করছি। তখনকার মামা বললো সুদি হিসাব টাকা নেই, তাও করতে লাম অনেক লোক টুক দেখা দিল, কেউ আমার টাকা দেয় না, কারণ আমার তো চালান নাই, কেউ আমার টাকা নেই, আমার বোন জামাই টাকা আনা দিতে পারি নাই। তো এই ঘুরে গাড়িয়া দরবারে ডিড়াইলো, সাধারণ মামাই আমার টাকা দিল সব দরবারে বইল। আমি স্টেক আছি আর এলাকার যত মায় মাতবর আছে দরবারে, তো তখনকেই কথা হয়েছে শেখ দাস, তখনকার আমার বউ বলতেছে তার বাচ্চা হবে। তো দরবারও একটা সমস্যা ফুটে গেলাম গা। তো কাজী সাহেব বলতেছে যে এই মেয়ের ডিভোর্স তো না, অলরেডি দরবারে বলছে যে তার 4-5 মাস অলরেডি চলতেছে। আমি নিশ্চিত যে না তার বাবু হবে না। তো আমি বললাম যে বাবু হবে না, ওরা আমার তার যে নানা প্রবলশালী মাতবর আমার দমকি মারলো, আমি ঠান্ডা হয়ে গেলাম। তখন আমি বললাম যে চলেন টেস্ট করি। টেস্ট করার পরে তারা বলছে না এভাবে টেস্ট করা হবে না, মাইমা সিংয়া টেস্ট করতে হইব, গ্রামে টেস্ট করাতে আমরা বিশ্বাস করি না। তো দরবার ডেঙ্গি থামে গেল। তখন আমার এই যে কাগজপত্র আছে আপনি দেখেন,
ডাক্তারের রিপোর্ট,
হ্যাঁ ডাক্তারে আমি নিয়ে গেছি, বাড়ির চার লোকজন নিয়ে গেছি, বাচ্চা হবে না। পরের দিনকে আবার শালি তারা এই যে খবর দিই তারা আসবে না, টাগর এলাকা মাদ্রাসা আসবে না, আমগর দেয় টিউব টাগর এলাকা, টাগর এলাকা আমরা গেলাম। তো দরবার চলে গেলাম 10টা বাজে, 10টা বাজে গিয়ে তারা কেউ রে পাই না, কেউ কেলা কই থাকে না, তাই কোনো টিকটিকাল নাই। আমরা একজন খুঁজে খুঁজে আনছি, এই যে ফোন করি কাজী সবাই না, মোটর সাইকেল নিয়ে কাজী সবাই পাইক গেলাম, এইসব নিয়ে সমাধান শেষ। শেষ হইলো, ওই শেষ হওয়ার পরে দেখ আমি তখনকার মনে করেন যে এক ধরনের বলতে গেলে যে আমি নেশা জগতে চলে গেছি। আমি এখন ফোন তো কিন্তু একটা বিড়িও খাই না, তবে এমনিতে বন্ধু বান্ধবে আড্ডা করলে হয়তো শখ হিসাবে একটু আড্ডু খাই। তো আমার গ্রামে একটা মাজার আছে, যে ওই মাজারে গিয়ে আমি সবসময় ফুরাতে, তখনকার চাকরি বাকরি কোন কোনো কিছুর দিকে আমার কোনো দান নেই। আমি তখনকার কত হয়েছে যে আমি একটা বিশাল একটা খারাপ জগতে মানে যাইতে চাইতেছি, এরকম একটা নেটওয়ার্ক খুঁজতেছি যে কার দাঁড়াতে গেলে আমি বিশাল একটা সন্ত্রাস বড় ধরনের হতে পারবো, এরকম ধরনের আমার কাছে একটা মন মানসিকতা এসে গেছে। এই জগতে যাওয়ার চিন্তা ভাবনা হলো যে আমি আমার বাবারে আঘাত করছি, বাড়িতে সাহেরাই একটা যে আমাদের দেশের ভাষা বলে যে বাসার থেকে কুঞ্চা কাটে, আমি বরাক বাসার একটা কুঞ্চা কাটটা আমি আমার আব্বারে বলছি পাশে দিয়ে আতরাইটা যে আব্বা শুরু থেকে কিন্তু এই লাঠিতে তুমি আমারে শাসন করছো, আজকে আমি এই লাঠিতে তোমার শাসন করলাম, এটা কই আমি বোরা বাপটারে পিঠ পাশের একটাবারই কিছুই বলি নাই, আমি চুপ হয়ে গেলাম। চুপ হইয়া মাজারে মাজারে করি, মাজারে সবসময় সময় কাটাই মাজারে, সবাই আমার বড় উপরে গাঞ্জা করে গেছে। আসলে কিন্তু আল্লাহ রহমতে আমি কিচ্ছু খাই নাই, শুধু খালি আমি এইটুকুই আমি জানি যে আমি চিন্তা করছি কার দ্বারা আমি বড় সন্ত্রাস হইতে পারবো। আমার সবসময় চিন্তা হলো আমি কারে ধরবো, আমি এই যে লোক খুঁজতেছি কোনো লোক পাই না। আমি খালি মনে মনে করি যে মানুষের শুনে এত বড় বড় সন্ত্রাস হয়ে গেছে, পিস্তল হয়ে ঘুরে, আমি এরকম অগর মতন একটা হইয়া যায়, আমরা জীবনে আমার আছে কি, আমি শেষ, আমি শেষ জগতে চলে যাই, এরকম মন মানসিকতা করতেছি। করতে গেলে আমার এক বন্ধু ছিল অনেক সিনিয়র, সে পড়াশোনা করছে ইন্টারমিডিয়েট পাস করছে, সে আমার একদিন ডাকলো, আমার এই অবস্থা দেখে ডাকলো যে ফরিদ তোর এই অবস্থা কেড়ে। পরে তার কাছে আমি সব কিছু বললাম, পরে আমার বললো ফরিদ তুই যে ধারণাটা করতেছস এই ধারণার মধ্যে যাইতে হইলে প্রবলশালী সেরা লাগে, এক লাগে স্বাস্থ্য, এক লাগে বডি, এক লাগে টাকা, এক লাগে বাসের জোর, তোর কি আছে তুই কি করতে পারবি, এই সমস্ত চিন্তাভাবনা বাদ দিয়া চিন্তা ভাবনা কর কিভাবে বাঁচে থাকতে হবে, বাঁচে থাকার চিন্তা ভাবনা কর, সবই দিতে মাথাতে ফেলাই দিই। এই কথা তার চিন্তা ভাবনা করে তো আমি চিন্তা করে দেখলাম যে আসলেই তো একটু কিছুই না, আমার তো কিছুই নাই, এইরকম একটা জগতে আমি চলে যাই জীবন ভর তো জেলা ফুরে মরে থাকতাম, মা বাবা 2 টাকা খরচ করে তো আমার দেখতে পারতো না। তো ওর কথা চিন্তা ভাবনা করে বাদ দিলাম, এই চিন্তা ভাবনা চিন্তাটা বাদ দিয়া তো আমি আবার আগের মতন চাকরির দান্ডায় চলে এলাম। চাকরির দান্ডা আইসা হারে আমি প্রথম মাসের বেতন পাই আমি একটা ফোন কিনি, ফোন কিনে হারে এই ফোনটা ফার্স্ট ফোন কিনে আমি অতি ফার্স্ট ফোন দিলাম আমার 1 নম্বর বউরে, এই যে আমার শুরু 1 নম্বর বউর সাথে কথা। আমি এমন কোন রাত নাই, এমন কোন দিন নাই যে আমি 1 সেকেন্ড কথা না করে আমার ভালো লাগছে না। তো আমার বউ তখনকার থাকতো শ্যামলী, সুমনের সাথে সুমন ভাইয়ের সাথে থাকতো আমার বউ শ্যামলী, থাকে আমার সুমনদের মোবাইল দিয়ে প্রতিদিন কন্টেলেও আমার ফোনে যদি 20 টাকার নিচে আইসা পড়ে তখন আমার মাথা গরম হয়েছে, আমার টাকা ভর্তি। আর আমি যদি বাড়ির গেছি সবাই আমার পাগল বলছে যে ফরিদ তো অল্প দিনে পাগল হয়ে যাবো। আমি হেডফোন ওরা কানে কথা কইতাম, আমার বউর সাথে এবার কথা শুনতেছে।
বউ মানে কি, যার সাথে ডিভোর্স?
হ্যাঁ, এক নম্বর বউ।
এক নম্বর বউর সাথে?
হ্যাঁ, এক নম্বর বউর সাথে সম্পর্ক চলছে।
তদিনে কি ওর বিয়ে হয়নি?
তখনকার তার বিয়ে হয় নাই, তখনকার সে গার্মেন্টসে চাকরি করে। তখনকার সে আমার বলছে ফোনে কথা কওয়ার পরে যেমন এরকম কথা কই, আমি বাসায় প্রকাশ করতে পারতাম না এতভাবে কথা কই। কথা কওয়ার টাইমটা ছিল প্রতিদিন 6টা থেকে 7টা পর্যন্ত, প্রতিদিন 6টা থেকে 7টা পর্যন্ত, আবার রাত্রে 10টার পরে প্রতিদিন এবার কথা বলতাম। তো ওই এক মাস পরে আমার ডাকছে, তারপর বাসা যেতাম। তো শ্যামলী তারপর বাসা ছিল, তারপর বাসায় আমি গেলাম, একাই গেছি। যাওয়ার পরে যে আমার বউ খাটে বইছে, আমি এক সাইডে বইছি। বসার পরে আমার বউ আমার হাত ধরে বলছে যে তুমি কি আমার ক্ষমা করবা? আমি কই দেখো ক্ষমা করার কি আছে, ক্ষমা করবো আল্লাহ, আমি কি দেখছি? কই শুধু তোমার কাছে আমার একটা জিনিস চাওয়া, এই পৃথিবীতে মানুষের ভুল একবারই করে, আমিও ভুল একবারই করছি, তুমি আমার ক্ষমা করে দাও। আমি আর কোনো দিক তাকাই নাই, আমার শাশুড়ি আইছে পাক শাক করছে খাইছি, শাশুড়ি আইসা আরে আমারে ডাইরেক্ট হাতে দেয়া, বাবা তুমি আমার ক্ষমা করো, এইটুকু শেষ। সম্বন্ধে আইলো, খাওয়া দাওয়া করলাম, কইরা হাজা পরে তো আমি বিদায় হয়ে যাই। শাশুড়ি আমার বলতেছে তুমি বাবা যাই বাগা ভালো কথা, আমার 100 টাকা দিছে ভাড়া দেবে, তুমি 100 টাকা নিয়ে যাও ভাড়া দিয়ে যাই বা। তো আমার বলো তুমি আমার ক্ষমা করছো কিনা। পরে আমি বলছি আম্মা আপনি নিশ্চিত থাকেন আমি আপনার মেয়েকে নেবো, এবং যদি আমার মায় বাপের নাও মানে নেতাও আমি নেবো। শাশুড়ি আর কিছু বলে নাই, আমার বউর সাথে ফোনে কথা চলতে আছে। আমি বাড়ির যাই, আমার আম্মা শুধু একই কথা, আমার বউ আগের বউরা এনে দেয়। আমার বাড়ির যখনকার রটন হয়ে গেছে, আমি ফোনে কথা কই বউর সাথে যে আমার সাধারণ মামা টাকা দিছিল, ওই আমারে সিঙ্গেল একলা নিল আগলা বাড়িতে খবর দেয়া নিয়ে বললো শোন খারাপ লোক কোনোদিন ভালো হয় না, তুই বল আজকে আমগরে যে বিয়া করবি, তোরে আমরা সবাই মিলে টাকা উগায়া তোরে একটা ভালো একটা মেয়ে বিয়া করাই দিই গরিব, তাও তুই এই মেয়ের পাশে তুই দৌড়াস না, এই মেয়ের আনতে গেলে তুই আবার সমস্যা করে দেবে গা, জীবনটা বিচ্ছিন্ন হয়ে যাবো গা। তো আমার কথাটা মান, আমি কিছুই মানলাম না, সাধারণ নর্মাল চাইছি, আইসা দিয়ে আমার নামাজ পড়তেছে, আমার আমি নিজের কানে শুনছি আম্মা আমি দেরে কইতেছে আল্লাহ তুমি আমার জোরে গাইনে দেবো। আমি যখন এই কথাটা শুনছি তখন আমার শরীর পশম দাঁড়ায় গেছে, আমি বললাম যে আল্লাহ যত কষ্টই হোক আমার মাই চাইছে আমি বউকে আনবো, যত কষ্টই হোক আমার জীবনে সুখ আসুক বা না আসুক। তো অলরেডি ফোনে কথা টথা কইতেছি, মানে একদম তার সাথে প্রেম করলাম, ডেট ফেললো যে কুরবানি ইচ্ছিল যে কুরবানি ঈদের, হ্যাঁ আমার সম্বন্ধে বললো যে সামনে কুরবানি ঈদ আসতেছে ফরিদ, তো এই বেলা তো আমরা সবাই বাড়ি যাই, যদিও বেতন টেতন পাই চাকরি বাকরি বাড়ি যাই, তো এই বেলা তোমরা যাইবা গিয়ে নিয়ে আসবা, কারণ আবার তো বিয়া দিতে হবে তোমার, এবার তো আর চলতো না। তখনকা বাড়িতে আইলাম, বাড়ি কেউ এই কথা হইনি, সবাই রাগ, প্রচন্ড রাগ, এত রাগ হয়েছে যা ভাষা বোঝানো যায় না। কোনো ভাই বাড়ির লোকেরা মানাইতে পারতেছি না যে আগের বউরে আনবাম তোমরা চলো, কেউ মানাইতে পারতেছি না। তারপরে আমি আমার যে নানা ছিল আম্মা চাচা ওনার কাছে গেলাম যে নানা কি করা, নানা আমার এক বললো যে এই পৃথিবীতে কি মাই আর নাই, আমি বললাম নানা আসল কথা হয়েছে আমার পরে আসলেই ভালো লাগে না, না আপনার কাছে আমার কিছু চাওয়া নেই, নানা আপনি তো আমার নানা, এই দুনিয়াতে এই মামুর আর আমার দুঃখ কষ্ট না বুঝুক, আপনি তো বুঝেন আপনি তো সব কিছু শেয়ার করতে পারতেছি। নানার হাতে খাবার ধরলাম, নানার কাছে ঠিক আছে তুই ডেট দে, খেলা খেলা যায় না যেটা আমি দেখতেছি। তো আমি সমুদ্রের কাছ থেকে ডেট লইলাম ঈদের দ্বিতীয় দিন, তারা বাড়িতে যাব। তো ঈদের দ্বিতীয় দিন আমরা বাড়িতে নানায় লুক টুক বাহরে মামুরা এলে আমরা 6 জন গেলাম শ্বশুর বাড়িতে। তো অলরেডি নতুন করে আসলাম, মার্কেট কার্কেট করিয়া গেছি, এখনো কিন্তু আমার দুলা ভাইয়ের টাকা দেওয়া হয়নি, অত আরেক বউ রেনে ফুরে গেছি গা। তারপর গেলাম একটা সিএনজি ভাড়া করে গেলাম, আমি ঘরে মনে করেন ভালো সুন্দর আপ্যায়ন পয়েন্ট আপ্যায়ন করিয়া এক ঘন্টার মধ্যে কাজী ডেকে আনলো। কাজী ডেকে আনার পরে কাজী যখনকার শুনলো যে আমি আগে বিয়া করছি, বিয়া করছিলাম তবে আমরা মাঝখানে ডিভোর্স হয়েছি, এখন নতুন করে তার বিয়া করতে হলে তার হিল্লা দিতে হইব। তো কাজী সাহেব বলতেছে এই বিয়ে আমি ফরাইতে পারতাম না, কারণ এটা কোনোদিন বৈধতা হইতো না। তখনকা মানে কান্দা করতাম, কাজী সাহেবকে অনেক বোঝাইলাম, অনেক কিছু করলাম, আমি না আমার যে লোক গেছে সবাই মিলিয়া মানছে না, বিয়ে আর হইলো না, আমরা চইলাইলাম। চইলাওয়ার পরে দেয় তো আমার বউ আমার এত ভালোবাসা দিয়ে হাইতাছে যে নগদ এসে চইলা আসবো, নগদ চইলা আসবো। আমারে বলতেছে ফোনে যে তুমি কি করবা কি না করবা আমি জানি না, আমি কিন্তু আইসা পড়তেছি অলরেডি তোমার বাড়ির পাশাপাশি মনে করে না, এফ কালকের মাঝে তুমি কিভাবে সমন্বয় করবো আমি জানি না, তোমার ছাড়া আমার 1 সেকেন্ড ভালো লাগতেছে না। তুমি কি চাও আমি মরে যাই, এই সমস্ত কথা হয়ে না দিয়ে আমি আর ঠিকটাতাম পারতেছি না। পরে আমি আমার শ্বশুরে বললাম যে আব্বা আপনি একটা কিছু করেন, কথা ঠিক আছে তুমি ঠান্ডা থাকো আমি দেখতেছি। তো আমার শ্বশুরে কি করলো তার সম্বন্ধে ফোন দিল, তার সম্বন্ধে ফোন দিয়ে আর ঠিক করলো, তার সম্বন্ধে বললো হ্যাঁ আমি পারবো। পরে তার আমি আমার নানা শ্বশুরের বাড়ি যেটা বলে আমার বউয়ের নানার বাড়ি, আমারে কইলো যে তুমি তোমার এই নানা শ্বশুরের বাড়িতে আসো। তো দু একদিন পরে নানা শ্বশুরের বাড়িতে গেলাম, তারা বলতেছে যে বউকে আমরা দিব, তোমার বউকে দিব, তো তোমার এলাকার যে মেম্বার আছে ওরে নিতে দিব। তো আমি বলছি যে গার্জেন তো বাড়িতে নিয়েছিলেন, কখন তো গার্জেন নাই মেম্বারে। পরে জাহান মেম্বার ওনারে বললাম যে মামা আপনাকে চাইতেছে আমি যাইবে, কো ভাই নিয়ে একটা ব্যাপার হলো তুমি বলছো যখন যাব ডেট করি আমার জানাইও। মেম্বারে নিয়ে গেলাম, তারা ১,০০,০০০ কাজিন চা মেম্বারের কাছে, ঠিক আছে ১,০০,০০০ কাজিন। তো তারা আবার আমার নগদ এই সময় ১,০০০০ দিছে, ১,০০০০ দিছে নগদই দিয়ে দিচ্ছে তারা। তো বিয়া শাদী করে ভরে নিয়ে এলাম বাড়িতে, মোটামুটি একদম ভালো, তার মিথ্যা কথা বলবো না, হাসি সত্য কথা বলার জন্য একদম খুবই ভালো, এত ভালো ব্যবহার আম্মার সাথে আব্বার সাথে আমার সাথে সমাজের সাথে, একদম সবাই বলতেছে যে ফরিদের বউ একদম ফেরেশতা হয়ে গেছে, একদম মানে মাটির মানুষ, যা ভাষা বোঝানো যাইতো না এত সুন্দর একটা ব্যবহার। তো আমার একটা তার অতি ফার্স্টে যখন ফিরে যেতেছি এক মিনিট, অতি ফার্স্ট যখন বিয়া করছিলাম তার ফার্স্টে তার বাড়িতে আমার যে মাইকুতে নামাইলে আপনি জানেন তো যে অনেকেই অনেক কিছু দিয়ে নামায় শাশুড়ি, কেউ আংটি দেয় কেউ যারা যেটা দিতে পারে সামর্থ্য হয়, আমার একটা রূপার মালা দিছিল। তো আমার বউ এই দিন আইসা হারে আমার বলতেছে যে মালাটা কি করছো, মালা তো যেভাবে দিচ্ছি তোমার মাম্মা এইভাবে আমি রাখে দিচ্ছি এটা স্মৃতি হিসাবে, তো কই রাখছো যে লাকেশের ভিতরে, কথা ঠিক আছে এটুকুই আমি জানি। তো ভালোই কোনো সমস্যা নেই চলতেছি, আমি ঢাকা এসে পড়ছি চাকরিতে, আমি আসা পড়ছি চাকরিতে, আসা পড়ার পরে দেই মনে করেন ১০ দিন আমি ডিউটি করছি, আমার ভালো লাগে না, ভালো লাগে না বউ সারা ভালোই লাগে না, আমার বউর কাছে চলে গেছি, বউর কাছে চলে যাওয়ার পরে দে আমার বলতে চলো অঙ্ক বাড়িতে বেড়াই গিয়া, তাই বলছি চলো তুঙ্গ বাড়িতে বেড়াই গিয়া। তখন আমি সাব কন্ট্রাক্ট অফিস চাকরি করি, ওয়ান টাইম চাকরি, কাজ করলে টাকা, এমনিতে তো কাজ করলে টাকা, আমার টাকা নেই কিন্তু তখন সাব কন্ট্রাক্ট অফিসে চাকরি করি, কোনো চাকরি যাইতো না, ১০ দিন বাড়িতে থাকলো সমস্যা নেই। শ্বশুর বাড়িতে গেলাম, শ্বশুর বাড়িতে এই যে এই দিনটি আমার বাড়িতে বুক খাটাই গেছে অত্যন্ত ভালো। শ্বশুর বাড়িতে গেলাম, যাওয়ার পরে দেই আল্লাহ জানে কি হয়েছে আমি জানি না, আমি ডাক দিলাম জ্বলিয়ে দিকাশ কই তুই আমার আজকে, আমি তখনকার কি আমি আমার শ্বশুর বাড়িতে কি ফার্স্ট লুয়ে মরে যাই আমরা কি করবো আমি বাসায় বুঝতে পারতেছি না।
ওকে ফাইন, লেট ইউ বি ডিসাইড যে আপনি ফাঁসি নেবেন কিনা, তার আগে আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। আমি হাসছি, আই এম রিয়েলি সরি, বাট দিস ইজ ইনটলারেবল, বিকজ লাইফে এরকম ঘটনা ঘটে। এই বউ কেন্দ্রিক জটিলতা থেকে একটা কিশোর ছেলে যার বয়স মাত্র ২২ বছর, আপনি প্রথম বিয়ে করলেন কত বছর বয়সে? ২০১০ বিয়ে করেছেন,
পরের বার ঘটনা হচ্ছে
১২-১২তে, ২০১০ বিয়ে করেছেন ২০১২, ২০১০ আপনার বয়স ছিল ১৮ বছর, তার মানে সবকিছু মিলিয়ে আপনি ১৮-১৯-২০ এর মধ্যে দুই বউ, এবং প্রথম বউ ছেড়ে দ্বিতীয় বউ, দ্বিতীয় বউ ছেড়ে আবার প্রথম বউ, প্রথম বউয়ের সাথে
বিয়ে হলো ৩টা,
মানে দুইটা বইতে তিনবার বিয়ে আর কি, তাই তো? এবং প্রথম বউয়ের কাছে গিয়ে রীতিমতো একটা ভালো সময় কিছুদিন পাস করা, তারপরে আবার সেই তুইতুকারি। যাই হোক, আমরা ফিরে আসছি প্রিয় শ্রোতা, বাট এটাই কথা হচ্ছে যে জীবন কখনো কোনো গ্রামার মেনটেন করে না, জীবনে যেটা ঘটে সেটা একেবারেই রূঢ় বাস্তব, এবং সেই বাস্তবের কাছে কোনো ধরনের ছন্দ, কাব্য, উপন্যাস, কবিতা কোনো কিছুরই কোনো আশ্রয় নেই, সেটা একেবারেই যেটা ফিক্সড সেটাই ঘটে যায়। আমরা ফিরে আসছি ঠিক ১টায় ফরিদকে নিয়ে তার জীবনের গল্পের বাকি অংশটুকুতে। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন, আর এই ব্যাচেরটিকে দেখার জন্য চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো এইট নাইন টু জিরোর মেম্বার হয়ে যাবেন। ফিরছি ঠিক ১টায়।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো এইট নাইন টু জিরো, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা, হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি, দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জেট মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস ১২ ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ। ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো ৮৯২০, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, সময় এখন রাত একটা, আমরা সবাই আছি এবিসি রেডিওতে এবং আপনারা শুনছেন ফরিদের জীবনের গল্প। আমি ফরিদের কাছে আবারও ফিরে যেতে চাই আর সবাইকে বলছি, যারা মনে করেন যে হ্যালো ইট 920 তে এসে আপনার জীবনের কথা মন খুলে বলবেন, তারা আসতে পারেন আমাদের এখানে। নিয়ম হচ্ছে, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলি 9115668। এখানে ফোন করার পরে আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলে আপনার জীবনের গল্প সারাংশ বলি আমরা, সারাংশ 2-3 মিনিটে বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমাদের টিম মেম্বার আপনার সঙ্গে যোগাযোগ করবে। আর ফেসবুকে চলে আসতে পারেন এই মুহূর্তে, ফেসবুকে এসে যোগ দিয়ে আমাদের হ্যালো ইট 920 টিম মেম্বার হয়ে যেতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, আর একবার বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দিলেই আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ওকে, ফরি তারপর কি হলো?
আমার সাথে ডাইরেক্ট তুই বাসা, তো আমি তো অবাক হয়ে গেছি, আমি কি করবো এখন। তো এই মুহূর্তে আমার মামাতো ভাই আমার মাইমা সিং থেকে ফোন দিছে, মাইমা সিং আইবি সার্কিট হাউসে, সাকিব বলে গেছে খেলা দেখবি। তো আমি বললাম যে যেহেতু বউর ব্যবহার ভালো না, সে যাই খেলাটা দেখে গেছে, সাকিব বলে সরাসরি দেখবাম। আয়াদি মিথ্যা কথা বলছে, আসলে সাকিব বল যায় নাই, তবে জাতীয় দলের টিম গেছে কিন্তু সাকিব বল যায় নাই, অন্য অন্য টিম গেছে খেলছে। তো আমার প্রতি একটু রাগ হয়ে গেছে যে তুই আমার মিথ্যা কথা কই আনলি, আমি বউ তুই আইসি, আমি আবার রাগ করে চলে গেছি, ওর সাথে কোনো কথাই কই নাই, শ্বশুর বাড়িতে গেছি, তখনকার কোনো কথা টথা কই নাই আমার বউ আমার সাথে। রাত্রে এত বকাবাজি করতেছে তার শরীরে দড়ি, যে বকার কোনো শেষ নেই, আমারে ঘুষি মারে, লাত্তি মারে, অনেক লাত্তি দিছে। আমি জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা, তোরা আমি নিজে লাত্তি খাইছি, আমি জানি লাত্তির কি দরদ। তার একটা চটকোনা দিছি, যে কাজটা আমি করছি একটা কষ্টই একটা চটকোনা দিছি, আমি তার মুখে ধরি। তো তার মুখে ধরার পরে আমার একটা কামড় দেয়, যে কামড়টা আমার আঙ্গুলে এখনো দাগ আছে। তখনকে আমার শ্বশুর শাশুড়ি বাইরে আইসে, আওয়ার পরে দেখতে হয়েছে দেখ আমার আঙ্গুলতে রক্ত বাড়িতেছে। কি হয়েছে? আমার শ্বশুরে বললাম আপনি মেরে দিগেন, আমি অনেক রাগে বলছি যে আপনার মেরে দিগেন কি হয়েছে। তারা কিন্তু পাঁচ ভাই, পাঁচ ভাইয়ের মধ্যে কিন্তু আমার শ্বশুর হয়েছে 3 নম্বর। আমার জেডি হুড়িরা সবাই আইসে আয়া দেখছে আমার আঙ্গুলের অবস্থা, আমার শাশুড়ি পরে একটা বড়ি আনছে, বেদনা বেদনা কমে না, কামড় তো বেদনা কমে না, জেডি হুড়ি বাঁধছে আঙ্গুলটা, পান্ডে টান্ডে দিলে রাত্রে ঘুমাইছি। রাত্রে ঘুমানোর পরে দেয় আমার কিচ্ছু ভালো লাগতেছে না। শ্বশুর বাড়িতে আমি সকাল 6টা বাজে ঘুমতে উঠছি, সকাল 6টা বাজে উঠটা একদম কারোর সাথে আমি বলি নাই, কোনো কিছু বলি নাই, না বলে একদম আমি চলে আসছি যে রাস্তাতে তারা চলাচল করে, এই রাস্তাতে আমি যাই নাই, একটা জঙ্গলের রাস্তা দেখালে আমি যাইতেই আসি যাইতেই আসি। আমার সম্ভবত 1.5 ঘন্টা সময় খালি আসছি, 1.5 ঘন্টা সময় আইতে হারে আমি একজন বাইরে বুঝিয়ে গেলাম যে ভাই আমি মাইমা সিং যাবো কোন রাস্তা দিয়ে, কই সামনে গাই টেম্পো তুলেন তাহলে যাইতে পারবেন। মামা সিং আইসি, মামা সিং আইসা আমার সম্বন্ধে সুমন মেয়ের শেয়ার করলাম যে সুমন ভাই আপনার বইনাতে এরকম কাজ করলো, কথা ঠিক আছে আমি দেখতেছি। তো এই কাজটা করার পরে আমি চলে গেলাম বাড়িতে, যাওয়ার পরে আমার এলাকার এক খোকন ভাই সে মোটর সাইকেল চালায়, দেখার পরে দেহ আঙ্গুলতে রক্ত পড়তেছে, ফরিদ কি এলো? আমি কইলাম কোন ভাই এই অবস্থা। পরে ভাই আমার বলতেছে ফরিদ তুমি তো মনে হয় খাও নাই, তো চলো আমার একটা চার দোকানে নিয়ে একটা রুটি খাওয়াইলো, রুটি খাওয়ানোর পরে আমার বাজারে নিয়ে নামাই দিল আমাদের বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আম্মা কইতেছে কিরে তুই বউ লুয়ে গেলি ভাই একলাই লিখা, আমার আম্মা অনেক গীত কথা আমার সাথে এত রাগ দিয়েছে বউ লুয়ে খেরাইলি না, আমি আমার বলি না এই কথা, না বলার পরে দেখ আব্বা আমার একটা ছটকা বলে তুই বউতে এসেছ কে? পরে আমি আমার নানুর কাছে বলছি, আমার নানির কাছে বলছি যে নানি এই ঘটনা, আম্মার কাছ থেকে বলি না, আম্মা কাছে গিয়ে নানি বলছে। পরে আম্মা কইতেছে সারাটা মিশা কথা বলেছে, আমার বউ এইরকম কাজ জীবনে করতে পারতো না। আব্বা হুন্নে কইতেছে তুই মিশা করে বউতে এসে আমি নগদ দিতেছি বউ লুয়ে যেতেছি। আব্বা আমার কাছে বিশ্বাসই করে নাই, নগদ চলে গেছে আমার শ্বশুর বাড়িতে বউ আনবো গা, আমার শ্বশুর বাড়িতে দিয়া হারে বউ আনলো, তারাও দিয়া দিছে বউ আইসে নগদে আইসা হারে। এরপরের দিন খায় এরকম এক ঝগড়া লাগছে, ঝগড়া লাগিয়াই ডাইরেক্ট আমি থাকতাম না তোর বাড়িতে, আমার ডাইরেক্ট।
কেন আপনার সঙ্গে কেন এই ধরনের আচরণ করছে?
এটা একমাত্র বিধাতাই বলতে পারবো, আমি জানি না, আমি অনেক চাই করছি, অনেক চেষ্টা করছি তার এই ব্যাকগ্রাউন্ড গুলো জানার জন্য।
আপনার কোনো সমস্যা ছিল, মেন্টাল সমস্যা?
আমার জানার মতন নাই।
আপনার স্ত্রী বলতো যে আপনার এই ধরনের সমস্যা আছে কোনো?
না, আমি যে দ্বিতীয় বিয়ে করলাম ওর কাছে তো আমি এরকম কোনো সমস্যা পাই।
প্রথম স্ত্রী কি কোনো কিছু বলেছে যে তোমার এই ধরনের সমস্যা?
না, এই ধরনের সমস্যা বলে নাই, শুধু এক কথাই আমি ভালো লাগে না, থাকবো না। কি করলো মানে আম্মার সাথে ঝগড়া লাগিয়া, শোনা কথা আমি জানি না, আমি একটু দূরে গেছিলাম, আয়া দেখি আম্মা আর আমার বউ ঝগড়া করতেছে। তা আম্মা আয়া হাতে দেখি কান্তাছে, কয়ে যে বাবা রে আমি তোর কথা বিশ্বাস করলাম না, দেখ আজকে আমারে কি করছে, তোর বউ আমার গলার টিটিরা মারছে, আমার মারি আলছি প্রায়, এই খালাদা না গেলে আমার মারি আলছি। তো আমি জিগেলাম কিরে হাসা, আর আম্মা বই না করতেছে মামার তো লাগে সম্পর্কে, আমার বলতেছে ফরিদ ভাই হও এই কাজটা করছে। আমার বউ দেখি কেসে গা জঙ্গলে যাইতেছে গা, কই যাইবো জানি না, আমি দৌড়ে গিয়ে দৌড়ে আনছি, দৌড়ে আনি মনে করেন ইচ্ছা মতন ফিটাইছি, যে ফিডানির কোনো শেষ নাই, এমন ফিডানি ফিডাইছি যে ডাকাইতে এভাবে ফিডায়, যেহেতু আমার মার গায়ে আঘাত দিছি, ফিডাই হারিয়া বাড়ির থইয়া ডাইরেক্ট তার নানুর বাড়িতে গেছি, বলছি যে আপনার মেয়ের অসুখ দেখতে পান বা নিয়ে নেয়া, নগদেই তারা আইছে, তারা নিয়ে গেছে। আমি আর কোনো কথা কথা তো কইনি, বাড়িতে সবার সাজেশন হচ্ছে আমরা জায়গা দিত না, মামুর বাড়িতে আমার জায়গা দিত না, এই খারাপ মেয়েরে কেন আনলাম? তো আমি এই মুহূর্তে ডাইরেক্ট মাওনা চৌরাস্তায় চাকরি নিলাম, আবার বউর সাথে ফোনে যোগাযোগ, বউর সাথে আবার কথা কথা হইতেছে, তখনকার বউ তা মামুর বাড়িতে বউ, তখনকার আমি আম্মা আব্বার সাথে একটু যোগাযোগটা কম, কারণ আমার বউর দিকে আবার মোহব্বত গেছে গা। পরে আমি বউরে বললাম, তখনকার 2012 সালের পহেলা বৈশাখের দিন আমি বললাম, তুমি রেডি থাকো, আমি ঢাকার রুম নিছি, তোমায় নিয়ে আসবো। আমি গেছি, আমার মামা শ্বশুরে কি করলো, যে এক মাতবর আনছে, আনার পরে মাতবরে আমার কইতেছে, আমার তো চিনি, এই ছেলে তো আমি চিনি, কয় সেরাই বলে সেরে নিবো, কয় বেটার বউ বেটা নিয়ে যাবো, সমস্যা কি দিয়ে দেন। আমার বউরে নিয়ে আমি সিস্টুর থাকি, মা বাবার সাথে কোনো সম্পর্ক নেই, বউরে নিয়ে আমি বলছি, দেখো আমার তো এই অবস্থা আর্থিক ভালো না, তোমার আমি কাজ শিখাই, মানে সুইটার জগতে এটা তো কোনো বকাবাজি নাই, কাজ করো। আমার বউ কয় না আমি গার্মেন্টসে কাজ করবো, আমি বলি না তোমার আমি গার্মেন্টসে কাজ করবো। এই বিষয়ে আমার বউর সাথে একটু ঝগড়া হয়, ঝগড়া হওয়ার পরে যাই, সব আমার সাথে আর থাকবে না, ডাইরেক্ট এক কথা, আমি গার্মেন্টসে চাকরি দিলে চাকরি করবো, মানে চাকরি করবো। আমি বলি তাহলে তুমি সমস্যা নেই, তুমি বাসায় বইয়ে খাও, আমি যেমন পারি তোমার এরকম খাওয়াইম, কয় না আমি বইয়ে খাইতাম না, আমার যা লাগবো সব অটল দিতে, আমি বলি না আমি তো অটল দিতে পারতাম না তোমার। এই বিষয় নিয়ে অনেক তক্র অভিজ্ঞতা হয়েছে, হওয়ার পরে আমি বেতন পাই, বেতন পাওয়ার পরে আমি বাড়ির যাই, আমি কিন্তু কোটির বাইর টাকা দিই, পরে বউ করতেছে আমি ওদের। পরে শুক্রবারে সকালে আমি শ্বশুরবাই সম্মুখে আমার শ্বশুরের দোকানে থইয়া আমি বাড়ি যাই আমরা, পরে বাড়িতে এলাম, বাড়িতে আবার পরে আমার আব্বা আম্মা জাফায়া ধরছে, বাড়ির লোকজনে জাফায়া ধরছে যে হ্যাঁ তুই আমার কথা ছাড়া তুই ডাকা বউ নিয়ে তাহলে এটা কার কথা, মানে আমার একটা চাপ সৃষ্টি হয়ে গেল, চাপ সৃষ্টি হয়ে গেলে যা আমি আর কোনো কিছু সহ্য করতে পারলাম না, না করার পরে দেয় বাড়িতে রইলাম 3-4 দিন, 3-4 দিন থাকার পরে দেয় আবার আমি ঢাকা গেলাম, ঢাকা যাওয়ার পরে দেয় হাইস্টে আমি 3 দিন ডিউটি করলাম, 3 দিন ডিউটি করার পরে আমার এরকম একটা অসুস্থতা হয়েছে যা আমি আমি নিজেও জানি না, একমাত্র আল্লাহ পাক জানে আমার অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পরে আমার টাকা চিকিৎসা করার মতন কোনো টাকা নেই আমার হাতে, একদম অসল। পরে বাড়িতে এলাম, ধরতে গেলে আমি বাঁচবো না, আমার শ্বশুরবাড়িতে ফোন দিই, কেউ এসে আমার দেখে না, কোনো খোঁজখবর আমার নেয় না। তো আমার যে মামানি ছিল ওই মামানির কাছ থেকে আম্মা 1000 টাকা হাওলাত নিছে, আমি চেক আপ টেক আপ করছি, চেক আপ করার পরে ডাক্তার আমার বলছে যে আমি সুইটারের কাজ কমপক্ষে 1-1.5 বছর সুইটারের কাজ করতে পারতাম না, সুইটারের কাজ করতে হলে আমার এই সমস্যা হইব, হাড়ের সমস্যা হইব, হালকা একটু সুস্থ হই, সুস্থ হওয়ার পরে আমি তো বাড়িতে খাওয়ার নেই, ঘরে আমি কি করব, আমার তো কর্ম একটা করতে হবে। তো আমার খালু একটা চাকরি করে নরসিংদি, তো খালুরে আমি বললাম যে খালু আমি তো সুইটারে চাকরি করতে পারতাম না, তা আমি তো আপনি যে জায়গায় চাকরি করেন আমার একটা চাকরি দেন না, কালুরে অনেক অনুবিনয় করলাম না, কালু আমার চাকরি দিত না, না দেওয়ার পরে আমি মামানি রে দিয়া ফোন করাইলাম যে মামানি আপনি বলেন খালুরে আমার চাকরিটা দেওয়ার জন্য। মামানি ফোন করলো, মামানির কাছে আমার খালু আমার উত্তর দিল যে এই চাকরি নিতে হলে 1 বছর আগে সিভি জমা দিতে হয়, তারপর তো ওই জায়গায় আবার আমার এক মামু চাকরি করে, তো মামুরে বলি, মামু কয় আমার তো তোর খালু মানা করছে তোর চাকরি দেওয়ার জন্য, এখন আমি কি করব, আমি তো আর রিস্কা চালাইতে পারতেছি না, বা বাড়িতে আমি এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারতেছি না, আমাদের এখন নগদ একটা চাকরির দরকার। তো মামু ছুটিতে বাড়িতে আইছে, বাড়িতে আওয়ার পরে দেখি মামুরা ডাইরেক্ট বলছি, মামু তুমি আমার চাকরি দিবা না দিতা না দুটা একটা কথা, যদি দেও তাহলে বাঁচে তার স্বপ্ন আছে, আর যদি না দেও তাহলে তো আমি জানোই কি করবাম, আমাকে ডাইরেক্ট তোমার সামনে আর কালকে দেখবা আমি ফার্স্টে মরে গেছি, যে কথাটা আমি বলছি মামুরে, মামু ভয় পাইছে, মামু ভয় পাই আমার কাছে যা তাহলে আমি চাকরি দিলাম। তো নরসিং দিয়ে আমি চাকরি নিলাম, 1 মাস ডিউটি করি, ডিউটি করা মানে আমার খালু মেসে থাকি, খালু আমার সাথে কোনো কথা হয় না, খালু যারও থাকে আমি ওই জায়গায় থাকি, খালু আমার কেন চাকরি দেয় নাই আমি জিগাইছি না খালুরে কোনোদিন, যে আমার কেন চাকরি দেন নাই আপনি, খালু আমার সাথে কোনো কথাটা কয় নাই, তবে সামনে কুরবানি দিয়েছে, কুরবানি দেওয়ার পরে ওই নরসিং দিয়ে সিস্টেমটা হলো যে 1 সপ্তাহের মধ্যে আপনি হাইস্টে 3 দিন বা 4 দিন কাজ পাবেন, লোক তো অনেক, তো আমার তো অনেক হাজিরা ছিল 100 টাকা, তো দেখা গেছে আমার খাওয়া করছে হয় না, তো মামু দেখে বললাম আমার তো অনেক টাকার ঋণ, তো মামু আমি কি করাম, পরে মামু আমার কাছে তো সামনে কুরবানি দিতেছে যেহেতু, তো তুই জাগা আগে রিক্সা চালাগা, ঈদের মধ্যে রিক্সা চালালে 12 টাকা ইনকাম করতাম। আমি আবার আই, আমি এয়ারপোর্ট চলে আসছি, দুলা ভাইয়ের কাছে আইসে আর কিচ্ছু বলি না, কয়ে ডাইরেক্ট গ্যারেজে গিয়ে দুলা ভাইয়ের কথা কয়ে রিক্সা লিয়ে চালানো ধরছি। তো ওই জায়গায় আমার রিক্সা চালানোর একটা বন্ধু ছিল, নাম ছিল সিদ্দিক, ওই কল সেন্টারের উত্তরা সিএমটা ওরা চাকরি করে, আমার বন্ধু আমাদের চাকরি দিল, চাকরি দেওয়ার পরে দেয় যে আমি যে বিয়ে পরে আবার দ্বিতীয়বার বউরে আনছি, তার সাথে কোনো সম্পর্ক নেই, কোনো যোগাযোগই নেই, প্রায় 2 বছরের মতন অফার চলে গেছে। 2013 যে প্রথম মাস জানুয়ারি মাস আমার বউ হঠাৎ করে আমার বাড়িতে, আমি তো দেখি অবাক, কিরে যে ব্যক্তির আমি ফোন দিলে আমার ফোন রিসিভ করে না, গেলে আমার সাথে কথা বলে না, সে আমার বাড়িতে হঠাৎ করিয়া 2 বছর পরে, তো সন্দেহজনক সবাই সন্দেহ করে লাইছে, মামুরা সন্দেহ করছে, আমার সন্দেহ, আমি নিজেও সন্দেহ করছি প্রথম দিয়ে, কিছুই বলি নাই। এত ভালো ব্যবহার আমার কয়েক মানুষটা, একবার খারাপ থাকে বারবার কি খারাপ হয়ে যায় না, আমি দুইবার খারাপ করছি, আর তৃতীয়বার কি তোমার সাথে খারাপ করবাম, তুমি ভাবো আমারে, মনে করে আমি ভাবে গেছি আর জীবনে এরকম করতাম না, এরকম অনেক কথাগুলো বলছে। তখনকার দুই দিন আমগো বাড়িতে থাকছে, তারপরে বলতেছে চলো আমগো বাড়িতে বেড়াই যা। শ্বশুর বাড়িতে গেলাম, তখনকার কিন্তু হরতাল ছিল, শ্বশুর বাড়িতে যাওয়ার পরে দিয়ে আমার শ্বশুর আগের মতো নেই, মুরগি টুরগি আনছে খাওয়াইছে, খাওয়ানোর পরে দিয়ে আমার রাত্রে আমার শ্বশুর ঘুমায় একসাথেই খাট, দুইটা খাট আছে, আমার শ্বশুর যেহানো ঘুমাতে দিয়েছে আমার এই জায়গায় ঘুমাতে, তখনকে আমার সন্দেহ যাচ্ছে বরাবর আমি আইলে তো আমার ঘুমাতে তার আগে কুড়ার দে, আজকে আমার এই জায়গায় ঘুমাইতে দিল, মনটা একটু ঘাবড়াই গেল আমার। তখনকার কিছুই বললাম না, না বলার পরে সকাল হইলো, সকাল হওয়ার পরে আমার রাত্রে রাত্রে আবার তারা লোক জোগাড় করে লাইছে, আমার বান্দার আমার বাইরারা খবর দিয়েছে, তো বাইরারা নিয়ে আমি সকালবেলা তাকে বাড়ির পাশে একটা ডিস্টেন্স আছে খবর দিতে গেছি যে আজকে তো হরতালে কি হয়েছে। তো শ্বশুরে আমার বারবার ফোন করতেছে, তো গেলাম গিয়া দিই ভারী ভরা মানুষ চালিয়ে বইছে ডাইরেক্ট বান, বাইকটা টেকা নিয়ে আইব আমরা ডিভোর্সটা পরে সারিয়ে দেন। পরে আমি বললাম যে আমি আমার দিদি মায়ের ফেলা না, আমার বাড়িতে একটা আনার মতন সমর্থ নাই, আমার কেলা আছে কেলাইব। পরে একটা মাছ ধরে বলতেছে যে এই ফুলার ইচ্ছা করলে এনে বানতে পারবাম মারতে পারবাম, তার বাসার বাড়ি বেচুক ঘর বেচুক টাকা নিয়ে আসবো সেরে নিব, কি হইব কি কাম আছে, আমগুলো তো এলাকাতে ফোলাফোন আছে, বিয়া করলে হয়তো এরকম হইতে পারে, বেড়ার বলে বেড়া কই যাবো কই থাকবো আমরা জানি না, বউ নিয়ে চলে গেল। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি বাড়িতে নিয়ে যাবো। তো আমার শাশুড়ি বলতেছে হ্যাঁ আমিও ফরিদের সাথে যাব, যেহেতু ফরিদের মার সাথে ঝগড়াঝাড়ি করছে আমি গিয়া বিয়াইনরে একটু কইলাইব। আমি আবার জানি না যে আমার শাশুড়ির বাসার বাড়িতে ফোন করে আর লোকজন কানারামপুর বাজারে দলা করে রাখছে, এটা কিন্তু আমি জানতাম না, যে জানতাম তাহলে আমি এদিক দিয়ে আসতাম না। তো আমার বউর নাম্বারে মনে করেন 10 মিনিট পরে পরে ফোন, হ্যাঁ আমরা অমুক জায়গায় আছি, আমরা অমুক জায়গায় আছি, কানারামপুর বাজারে নামছি, নামার পরে সাথে সাথে আমার হাতে ধরে রয়েছে, গাড়ি স্টিক খারা আমার এখানে গাড়ি তুলবো, যেতদি মাতবর ছিল নেতা ছিল অনেক প্রবলশালী নেতা, তখনকে আমার ডাইরেক্ট গাড়ি তুলাইবো, তখনকে আমি গাড়ি তোলানোর কথা করলে আমি গাড়ি তুলতাম না চলেন মুখের দোকানও যাই, আমার ঘরে এক আত্মীয় আছে তার দোকানে, হ্যাঁ একটা মাতবর নেতা তার দোকানে গেছি, আমার ঘর যে এ নাম্বার ছিল জাহান নাম্বার তার কাছে ফোন করেছে যে স্যার তো আটকাইছি এনে বানছি বাজার কানারামপুর, তা আপনি এসে ছোড়েন কয়ে জাহান নাম্বার করতে আমি জানি না এই বিষয়ে কিছু। পরে আমি কি করলাম কান্দাছি, তো কান্নাকাটি করার পরে দেয়া সকাল 10টা বাজে ঘটনা, তখনকে আমার বাড়িতে খবর গেছে, বাড়িতে খবর গেলে এখন কি হইব, আমার তো টাকা পয়সা দেওয়ার মতন কোনো সামর্থ্য নাই, তো টাকা দিতে হইব, তারপরে তারপর হিসাব যেটা ফোন দিলাম আমার সাধারণ মামার কাছে, সাধারণ মামা বললো যে তোর তো আগেই মানা করছিলাম শ্বশুরবাড়ি যাইস না, সবাই মানা করছিল আমার যে শ্বশুরবাড়ি যাইস না গেলে তোর আটকাইবো। মাতবরের কাছে ফোন দিলাম, মাতবরের যে গেল মামা যে তারা কি চায়, তারা শেয়ার দেশ থাকতেছে, তারা টাকা পয়সা দেয় শেয়ার দেশ। পরে আমার বাড়িতে জাহান নাম্বারে ফোন দিল, পরে 10টা বাজার ঘটনা, জাহান নাম্বার 2টা বাজাইছে, বাড়ির গার্জেন হইয়া তারা যাবি নিয়েছে, স্বপন মামা আর সাধারণ মামা তারা হয়েছে আমার গার্জেন, যে ফরিদের টাকা না টাকা আমরা দেন, 15,000 টাকা জরিফানা হয়েছে, 15,000 টাকা আমরা দেন এই 5 তারিখে। পরে আমি গেট মিট লয়ে আইলাম, ডাইরেক্ট বাড়িতে এসে বাড়িতে দিয়ে আম্মা কান্নাকাটি করতেছে, আম্মা গেছে মেম্বরের বাড়িতে, মেম্বর বাড়িতে যাওয়ার পরে দেন আমি তখন টাকা সংগ্রহ করবো করতে গিয়া, আমার তো মাথার প্রেশার, সাধারণ মামার কাছে গেছি, স্বপন মামার কাছে গেছি, স্বপন মামা কইতেছে তোরে তোর বাপ মা কইছে ছুড়াই আনতাম টাকা পয়সা, তারা বাড়ি ঘর বেঁচে দেবো, আমরা যাই না ডেট লেছি টাকা সংগ্রহ করতোরা। পরে কোনো জায়গাতে আমার টাকা দেয় না, তো আমার খালার বাড়ি থেকে আমার খালাই দিল 9,000 টাকা আর আমার মামানি দিল টাকা, টাকা ম্যানেজ করে দেয়। 5 তারিখের আগেই গেছি তারা বাড়িতে, যাওয়ার পরে দেয় আমার ডিভোর্সের দিন, যেদিন ডিভোর্স করবো তাকে বাড়ি থেকে ডিভোর্স করতে গেছি, তো আমার বউ মানে এত পোশাক পরে আইছে যে কথাটা আমি আমার বউর বিয়ে করে আনার পরে দেবো মানে এত পোশাক পরা নেই, এত সাজা আইছে, আসার পরে দেয়া আমার বউ অতি ফার্স্টে সে সিগনেচার করছে, তালাক নাম আমারে বলাইছে, বলানোর পরে দেয়া পরে আমার ডাকছে, আমি মনে হয় যে 2 মিনিট আমার বউর মুখের দিকে তাকা রয়েছি, আমি কোনো সাইন করি নাই আর ক্যা করি নাই। তো এই দরবারের সামনাসামনি আমার মেম্বার একটা তাফর মারছে যে যে বউ তো রেছে না এই বউর দিকে তুই তাকাইয়া তুই কান্দাস, কান্না পাইছে আমি কান্দাছি, পরে আর কিছু করার নেই আমি সিগনেচার করছি চলে আসি বাড়িতে।
কোন মাস এটা হলো?
এটা তো ওই যে নির্বাচনের আগের যে মাসটা গেছে
2014-তে,
হ্যাঁ 2014-তে প্রথম মাসে নির্বাচন হলো, 5 তারিখে নির্বাচন ছিল,
তার মানে কয়েক মাসের আগের ঘটনা।
হ্যাঁ এটা তো 5 মাস 6 মাস হয়েছে জানুয়ারি মাসে।
এরপরে আপনি কিভাবে আছেন এখন?
এখন বর্তমানে তো আমার কষ্টের জীবন, এখন তো
কষ্ট না, কার সাথে আছেন আপনি
এখন? এখন বর্তমানে আব্বা আমার সাথে আছে, টাকা পয়সা কামাই দিয়েছি, রেন্ট কিভাবে দেবো, অলরেডি আমার এখন বর্তমানে প্রায় 30,000 ভবিষ্যৎ
পরিকল্পনা কি?
এখন একটাই, আগে রেন্ট দেবো, রেন্ট দেওয়ার পরে মামাকে নিয়ে বাঁচে থাকবো।
বিয়ে করতে ইচ্ছে হয় না?
আসলে এই কথাটা আপনি না, আমি যে মেসে থাকি এরাও আমার প্রশ্ন করে, আজকেও আমার প্রশ্ন করছে আমার বড় ভাই। আমি এনারা নিজেই বললাম যে ভাই আপনি যে আমাকে জিগাইলেন কথাটা, আমি তো আপনার সাথেই থাকি, আপনারাই তো দেখেন আমি কিভাবে আছি, একমাত্র আল্লাহ পাক বলতে পারবো আমার কিভাবে রাখছে, এটা আমি জানি না।
না, আমি জানতে চেয়েছিলাম যে আপনার এরপরেও বিয়ে করতে ইচ্ছা হয় কিনা।
তবে আসলে মেয়েদের প্রতি আমার একটা ঘৃণা জমে গেছে।
দেখুন, আমি একটা কথা বলি আপনাকে, আমার যেটা মনে হয় যে মানুষের থাকে না যে স্কুল অফ এডুকেশন যেটাকে বলে, মানুষের নৈতিকতার জায়গা, ছোটবেলা থেকে যে সামাজিক এবং পারিপার্শ্বিক পরিবেশের মধ্যে আমরা বড় হই, সেখানে যে ধরনের মূল্যবোধ আমাদেরকে শেখানো হয়, সেই জায়গাগুলোতে আপনার যথেষ্ট ল্যাক ছিল, সেটার জন্য আপনি দায়ী নন, সেটার জন্য আপনার পরিবেশ পরিস্থিতি দায়ী। আমরা সবসময় বলি যে একটা মানুষের মধ্যে প্রচুর সম্ভাবনা লুকিয়ে আছে শুধুমাত্র যদি তাকে প্রপার এনভায়রনমেন্টটা দেয়া যায়। আজকে ও যে কথাটা বললো যে আমি মেয়েদেরকে প্রচুর ঘৃণা করি, এটা ওর জীবনের অর্জিত শিক্ষা থেকে এই ব্যাপারটা হচ্ছে এরকম। ওর জায়গা থেকে ও প্রচন্ড অভিমান নিয়ে কথাটা বলেছে, এটা আসলে এইভাবে নেয়ার কোনো সুযোগ নেই। আর যেটা বুঝি যে আপনার আসলে ঘৃণার জায়গাটা হওয়া উচিত খারাপ মানুষের প্রতি। পৃথিবীতে অসংখ্য ভালো মানুষ আছে, অসংখ্য মন্দ মানুষ আছে, এবং প্রত্যেকটা মানুষই মনে প্রাণে একজন ভালো মানুষ। হ্যাঁ, কিন্তু মানুষ খারাপ পরিস্থিতির শিকার হয় কোনো না কোনো জায়গায়। দেখুন, আপনার কাছ থেকে আমরা শুনলাম, আপনার ওয়াইফের কাছ থেকে শুনলে হয়তো তার জায়গা থেকে কোনো লজিক থাকতো, তার জায়গা থেকে কোনো কথা বলার থাকতো যেটা দিয়ে হয়তো আপনি দোষী হতেন। আপনার কথা শুনে পুরোপুরি মনে হচ্ছে আপনার ওয়াইফ দোষী, কিন্তু এটা ঠিক যে ভিকটিম আপনারা দুজনেই হয়েছেন। সেও দুবার বিবাহিত, আপনিও দুবার বিবাহিত, এবং মাঝখানে একজনকে দুবার করেছেন, তার মানে তিনবার বিবাহিত। এবং আপনার জীবনে যে জটিলতা সেটা নিয়ে বলার কোনো কিছু নেই। আপনার কনসেপ্টের জায়গায় আমি কোনো হাত দিতে চাই না, আমি শুধু একটা জিনিস বলতে চাই, আপনি ভালো মানুষের সন্ধান পাননি, যদি আপনার কথায় আমি বিশ্বাস করি, ঠিক আছে? আর একইভাবে তাদের জন্য এই কথাগুলো সত্য। কিন্তু আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা, সেটা হচ্ছে 22 বছর বয়স আপনার এখন, রাইট? এই 22 বছর বয়সে এটা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে গোল্ডেন টাইম। বয়সের দিক থেকে শরীরে এখন অনেক জোর আছে, আপনি যে কাজ করেন সে কাজের মধ্যে পেশি শক্তির প্রয়োজন হয়। হ্যাঁ, রিক্সা চালান বা গার্মেন্টসে কাজ করেন বা যেটাই করেন না কেন, আপনার এখন অর্থ উপার্জন করার সময়। আপনি যেটা করলেন এই ক্লাস 3 থেকে 4 বছরে, সেটা কিন্তু আপনি নিজেকে একেবারেই নষ্ট করে দেওয়ার মতো। বাবার গায়ে হাত তোলা, মার গায়ে আপনার বউ হাত তুলেছে, আপনার জগতে এই আত্মীয় বলেন অনাত্মীয় বলেন এই দুজন মানুষই তো, তাই না? এবং যে অপরাধগুলো নিজের জীবনে এসেছে সেটাতে আসলে এই যে এত মানুষের কাছে নিজের মান সম্মান প্রতিনিয়ত শেষ করে দেয়া, আপনার সবচেয়ে প্রথম টার্গেটটা হওয়া উচিত ছিল এটা। যে ভিটামাটির কথা আপনি বারবার বলছেন, বারবার বলছেন আমার ভিটামাটি নেই, আমার ভিটামাটি নেই। এক টুকরো জমি কিনতে আপনার গ্রামে কত টাকা লাগে? ধরেন 3 শতক জমি, 3 শতক জমিতে আপনার কত টাকা লাগবে যেখানে আপনি আছেন
এখন? বর্তমানে আমরা বাজারে বিক্রি হইতেছে তো 2 লাখ টাকা।
2 লাখ টাকা কাঠা? আপনি যদি 1 কাঠা জমিও কেনেন, 1 কাঠা জমির জন্য আপনার ধরেন চোখ নাক মুখ বন্ধ করে আপনি যদি 4 বছর কঠিন পরিশ্রম করেন, আপনি 1 কাঠা জমি কিনতে পারবেন কোনো দিকে না তাকিয়ে। আপনার সেই পায়ের নিচের মাটিটা, সেই মাটির অভাবটাকে পূরণ করা উচিত ছিল। আপনার জীবনে এখনো সময় আছে, আপনি সেই কাজটা করেন, তারপরে আরো বড় গ্যাপ নেন। শুধুমাত্র ইমোশনের দিকে তাকিয়ে এই যে মেয়ে যেটা যেটা বললেন এই কথাগুলোর মধ্যে আপনি সারাটা জীবনই পার করে দেবেন যদি আপনি শুধুমাত্র ইমোশনের দিকে তাকান। এগুলো কি আপনাকে কেউ কখনো বোঝায়? আপনার চারপাশে এমন কোনো মানুষ কি আছে যারা আপনাকে খুব সুন্দর করে বুঝিয়েছে?
সবাই তো আমার খারাপ বলে, সবাই। আমি এই জায়গায় আসার উদ্দেশ্যটা হলো যে আমার জীবনে সত্যটা বললি, আমাদের অন্তত আমার এলাকার মানুষ আমার বালা বলো, কেউ বালা করে না।
কেউ আপনার ভালো বলো,
কেউ বালা করে না। সবাই আমার দুধ বলবে
না ফরিদ, আপনার পায়ের নিচে মাটি দরকার, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আপনি এখন আপনার বাবা মায়ের একমাত্র সন্তান, আপনি যেভাবেই অতীতে বড় হয়েছেন সবকিছু ঠিক আছে, আপনি যদি পায়ের নিচে একটা মাটি করতে পারেন, আপনার নিজের কোনো ভিটা মাটি থাকে, আপনার পকেটে অর্থ থাকে, সবাই আপনাকে সম্মান দিবে। হ্যাঁ, এবং সেটা যদি আপনার জীবনে যদি প্রয়োজনীয় হয় তাহলে আপনাকে সেই জায়গাটা তৈরি করা উচিত, তারপরে আপনি আরো 5-7 বছর পরে বিয়ে শাদীর কথা চিন্তা করেন। এটা হচ্ছে আমার জায়গা থেকে আপনাকে বলা। আর আপনার যে জায়গাগুলোতে অভাব আছে, আপনি যে ছোট ছোট যে বললেন যে আমি পড়তে পারি না, নাইট স্কুল আছে, বিভিন্ন জায়গা আছে, আপনি একটু পড়েন। জীবনে 5 বছর দেখুন, আপনি যদি 60 বছর আয়ু ধরি, আপনি এখনো প্রায় 40 থেকে 42 বছর দুনিয়াতে বাঁচবেন। আপনি 40 থেকে 42 বছরের মধ্যে 5 বছর কি কষ্ট করতে পারবেন না? 5টা বছর মনে করেন আপনি শুধু কষ্টই করবেন, বাকি 35 বছর ভালো করে বাঁচার জন্য। আপনি এইভাবে চিন্তা করেন, পুরো দুনিয়াটাই সুন্দর হয়ে যাবে, বিলিভ মি। প্রিয় শ্রোতা, আমরা সবসময় একটা কথা বলে থাকি যে জীবনের গল্পে যারা আসেন এখানে কথা বলতে, তারা আসলে তাদের জীবনের অভিজ্ঞতাগুলো আপনাদের কাছে বলে গেলেন। আজকে ফরিদ যে কথাটাগুলো বললো, ফরিদের মতো জীবন অনেকেরই আছে, তাদের জন্য একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে ইকোনমিক ব্যাকআপ যদি না থাকে, অর্থনৈতিক ভিত্তি যদি শক্তিশালী না হয়, আপনার সামনে অনেক বিপদ আসবে যেগুলো খুবই ঠুনকু বিপদ, কিন্তু সেগুলোর মোকাবেলা আপনি করতে পারবেন না, সেগুলো আপনার সামনে ভয়াবহ সিলোটের মতো হয়ে আসবে। সুতরাং অর্থনৈতিক ভিত্তিটা শক্তিশালী করাটা খুবই জরুরি। এবং একই সাথে এই যে ব্যাপারগুলো ওর জীবনে ঘটে গেছে, ওর প্রথম এবং প্রধান কারণ হলো এত মানুষের প্রভাব ওর জীবনের উপরে, প্রচুর জটিল জীবন, এবং ওর নিজের কোনো চিন্তা ভাবনার জায়গা ছিল না কারণ ওর ল্যাক অফ এডুকেশন, ওর বাবা মার চিন্তা ভাবনার জায়গা ছিল না কারণ তাদেরও একই অবস্থা, অর্থনৈতিক ভিত্তিগুলো শক্তি ছিল না, এবং ও তো বুঝে ওঠার আগে বিয়ে শাদী করে ফেলেছে, ও তো বুঝে ওঠার আগে পারিবারিক ঝামেলার মধ্যে পড়েছে, কেউ বুঝে নাই, ওর না বুঝেছে ওর বাবা মা, না বুঝেছে ওর নিজে, না বুঝেছে ওর চারপাশের পরিবেশ, সবকিছু মিলিয়ে আজকে ওর জীবনের এই জটিল অবস্থা। এবং আমরা বিশ্বাস করি যে পেশায় ও আছে সেই পেশার অনেক বন্ধু আছেন যারা হেলো 8920 শোনেন, এবং তাদের জীবনেও যে ধরনের জটিলতা নেই তা কিন্তু না, অনেকেই আছে। সমস্যা হচ্ছে একটা ভালো মানুষ জীবনে পাওয়া, এবং সেই সমস্যাটা অনেক জটিল হতে পারে যদি আপনার সিদ্ধান্ত নেবার ক্ষমতা না থাকে, এবং সেটা নেওয়ার জন্য যেভাবে আপনার শিক্ষাটা আপনার জন্য প্রয়োজনীয় এবং একই সাথে আপনার অর্থনৈতিক শক্তিটা অনেক বেশি প্রয়োজনীয়। আমরা একটু পরেই ফরিদের কাছে আমরা যে ফেসবুকে যে কমেন্টস গুলো পেয়েছি সেগুলো নিয়ে তার প্রতিক্রিয়া জানার চেষ্টা করবো। ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিচ্ছি, একটা ছোট্ট গানের পরই ফিরবো। যদি কিছু বলার থাকে বা ওকে দেখার থাকে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকে ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ফিরছি এই গানটার পরপর।
দয়াল গেল নয়ামার দুঃখেরি কপাল, দয়াল গেল নয়ামার দুঃখেরি কপাল, ও আর কত কান দাবি রে দয়ালার কত কান দাবি, দয়াল গেল নয়ামার দুঃখেরি কপাল, দয়াল গেল নয়ামার দুঃখেরি কপাল, যত্ন করতে পারলাম না তাই শুকাইয়া গেল গাছের ডাল, দয়াল শুকাইয়া গেল গাছের ডাল, গেল নয়ামার দুঃখেরি কপাল, দয়াল গেল নয়ামার দুঃখেরি কপাল, আমার জনম যায় বিফলে, একটা দমকা হাওয়ায় আমার দমকা হাওয়ায় আমার ও
ঘরের সাহারে উড়াইয়া নিল, ঘরের চাল গেল না আমার দুঃখেরই কপাল, দয়াল গেল না আমার দুঃখেরই কপাল। আর কতটা দাবি রে দয়াল, কতকাল দাবি দয়াল গেল না আমার দুঃখেরই কপাল, দয়াল গেল না আমার দুঃখেরই কপাল।
Close Up presents Hello 8920 Close Up, the closer the better. আচ্ছা ধরুন একজন মানুষ তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ বিশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিগ মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ।
জিঙ্ক মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ, কারণ ক্লোজ আপ আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এই হলো ক্লোজ আপ। জিঙ্ক মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ, কারণ ক্লোজ আপ আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এই হলো ক্লোজ আপ। অ্যাক্টিভ জিঙ্ক মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ, কারণ ক্লোজ আপ আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এই হলো ক্লোজ আপ।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা ধরুন একজন মানুষ তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিগ মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ।
প্রিয় শ্রোতা, অনুষ্ঠান চলাকালীন সময় আমরা অনেক অনেক টেক্সট পেয়েছি ফেসবুকে, আমরা কিছু টেক্সট এই মুহূর্তে আপনাদেরকে একটু পড়ে শোনাতে চাই। আয়েশা সিদ্দিকা নামের এক বন্ধু লিখেছে, ফরিদের জীবনের গল্প শুনে মনটা খুব খারাপ হয়ে গেছে, খুব কষ্ট পেয়েছি সন্তান হয়ে পিতার গায়ে হাত তোলায়, আল্লাহ ফরিদের ভালো করবেন কিনা জানি না, তবে মন খুব খারাপ লাগছে। দবির হোসেন লিখেছে, পৃথিবীর জঘন্যতম ঘটনার একটি কাজ নিজের বাবাকে আঘাত করা, বাবাকে কষ্ট দিয়ে কোনো সন্তান সুখী হতে পারেন না, যার জ্বলন্ত উদাহরণ হচ্ছে ফরিদ। মনীষা মিনি লিখেছে, নিজেকে প্রতিষ্ঠিত না হয়ে একাধিকবার বিয়ে করা ফরিদের ঠিক হয়নি, ফরিদের মতো ভুল যেন আর কেউ কখনো না করে। শহীদা খাতুন লিখেছে, নিজ পিতাকে ফরিদ আর মাকে ফরিদের স্ত্রী আঘাত করেছে, যা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, আমার মনে হয় ওদের প্রকৃত শিক্ষার অভাব ছিল। আকাশের তারা লিখেছে, এখন ফরিদের উচিত বাবা মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করা এবং একই সাথে তাদের জন্য ভালো কিছু করা, তবে এই মহা অন্যায় থেকে ফরিদ মুক্তি পাবে। ঘাসপুর লিখেছে, তাড়াহুড়ো করে ফরিদের বিয়ে দেয়া পরিবারের উচিত হয়নি, পরিবারের এই ভুলের মাশুল ফরিদকে তার বাকি জীবনে শোধ করতে হবে।
এবং সুবর্ণ সাথী লিখেছে, ফরিদকে বিপদে ধৈর্য ধরতে হবে, কঠোর পরিশ্রম করে সামনে এগিয়ে যেতে হবে, ফরিদের জন্য শুভকামনা। অনামিকা কর্মকার লিখেছে, ফরিদের জীবন সবসময় একজন ভালো অভিভাবকের অভাব ছিল, তাই ভালো মানুষের সঙ্গেই পারে তাকে সঠিক দিক নির্দেশনা দিতে, সব ভুলে আবার নতুন করে ফরিদের জীবন শুরু হোক, ভালো থাকুক ফরিদ। প্রিয় শ্রোতা, এরকম অসংখ্য অসংখ্য কমেন্টস আমরা পেয়েছি, আমরা কখনোই এমন সন্তান চাই না যে সন্তান তার পিতার গায়ে হাত তুলবে। আমরা অনেক অনেক আগে হ্যালো ইট নাইন টু জিরোতে এমন একটি জীবনের গল্প প্রচার করেছিলাম যেখানে এমন একজন অবাধ্য সন্তানকে প্রেজেন্ট করেছিলাম যে অবাধ্য সন্তানের আঘাত পেয়ে পরবর্তীতে রোগে শোকে পিতা মারা পর্যন্ত গিয়েছিল। আমরা এমন সন্তানকে অবশ্যই দেখতে চাই না, কিন্তু এমন সন্তান যাতে না তৈরি হয় সেজন্য পিতার ভূমিকাও অনেক অনেকখানি বেশি। তো ফরিদ, আপনি তো শুনলেন, আপনার কি বলার আছে?
আমার বলার আছে এইটুকুই, জামা তো পায়ের নিচে মাটি নাই, আমি আগামী 5 বছর কষ্ট করব, দেখি 5 বছরে আমি কি পায়ের নিচে মাটি করতে পারি কিনা, এরপর আমি বিয়ে শাদীর চিন্তা ভাবনা করব।
সেটাই হওয়া উচিত এবং আমরা মনে করি যে আপনি সেটাই করবেন। আর আপনার জীবনের যে অভিজ্ঞতা আপনি অর্জন করেছেন, সেই অভিজ্ঞতা থেকে আমাকে কিছু বলার আছে?
একটুকুই বলতে চাই সব শ্রোতাদেরকে যে আমার জীবনে যা ঘটছে, যে হয়তো আমার, জানি না আমার কোন দুর্বলতা, তবে আমি একটা কথাই বলি, অনেক বোনেরা শুনতেছেন আপনারা, কেউ স্বামীর সাথে এরকম ব্যবহার করেন না। সবার সাথে আমার একটাই অনুরোধ, আমি আমার বউকে এখনো দোয়া করি, সে সুখে থাক, শান্তিতে থাক, ভালো থাক।
এই হচ্ছে ফরিদের জীবনের গল্প। আর প্রিয় শ্রোতা, আজকের মতো হ্যালো ইট নাইন টু জিরো আমরা শেষ করব, তবে তার আগে যারা কমেন্টস করেছেন এবং যারা আমাদের সাথে আজকে লাইক দিয়ে আমাদের হ্যালো ইট নাইন টু জিরোর মেম্বার হয়েছেন, তাদের মধ্যে থেকে আমরা দুজনকে বিজয়ী বের করেছি। লাইক দিয়ে হয়েছেন মহসিন আলী এবং শ্রেষ্ঠ মন্তব্য করেছেন অনামিকা কর্মকার। আপনারা দুজনেই পাচ্ছেন ক্লোজ আপের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এ পর্যায়ে আমরা বেশ কিছু ফোন কল শুনবো, গত অনুষ্ঠানের যিনি অতিথি ছিলেন তার সম্পর্কে কে কি বলেছেন চলুন আমরা একটু শুনি, এবং তারপর পর আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আমাদের বন্ধুদের যে আকুতি এবং যে কথা সেগুলো আমরা একটু শুনি। শোনার পর পর আমরা আজকের অনুষ্ঠানটি শেষ করছি।
আমি সুমন, স্বপ্নাপুর কথাগুলো শোনার পর আমার অনেক পরিবর্তন আসছে। আমার মার থেকে অনেক দূরে ছিলাম, এখন খুব কাছে, এবং আমার মাকে খুব বেশি ভালোবাসি। স্বপ্ন আপুর মতো যেন আর কারো জীবন এরকম না হয়।
আমার নাম ফরিদা, আমি স্বপ্নাপার কাহিনীটা শুনছি, আমার শুনে অনেক ভালো লাগছে, কষ্ট লাগছিল, তারপর লাস্টের দিকে শুনছি যে তার হাজবেন্ড নাকি ভালো হয়ে গেছে, তার জন্য আমার খুব ভালো লাগছে, আর দোয়া করি যাতে সে অনেক সুখে থাকে, শান্তিতে থাকে।
আমার নাম মোহাম্মদ বাবলু, স্বপ্ন আন্টির কথা শুনে আমার খুব খারাপ লাগছে, দোয়া করি স্বপ্ন আন্টির ছেলে যেন স্বপ্ন আন্টির কাছে ফিরে আসে, স্বপ্ন আন্টি যেন সুখী হয়।
আমি মোহাম্মদ ইসরাফিল ইসলাম, স্বপ্না আপার গল্প শুনেছি, আমার কাছে খুব ভালো লাগছে, আমি ওনার সাথে দেখা করতে চাই।
আমি কালাম বলছি সৌদি আরব থেকে, স্বপ্ন আপার ঘটনা শুনলাম, প্রত্যেক বাঙালি নারী এত কষ্ট করে যে সংসার সাজাতে পারে আমি স্বপ্ন আপার কাছ থেকে জানলাম। তার ছেলে শাকিল যদি প্রোগ্রামটা শুনে অবশ্যই তার কাছে ক্ষমা চাইবে, এবং স্বপ্ন আপার ভাইয়ের খুনির বিচার হোক, স্বপ্ন আপা আপনার জন্য দোয়া করি, আপনি যেন সামনে আরো আগে যেতে পারেন।
কামরুল বলছিলাম, আমি আমার আম্মুর সাথে, ওয়াইফের সাথেও আমি খারাপ আচরণ করতাম, টাকা পয়সা উল্টো পাল্টা করতাম, স্বপ্ন আপুর কথা শুনে আমার আম্মুর সাথে কথা বলছি, মনিষ্টা শোনার পর থেকে আমি মোটামুটি খুবই ভালো, বাবা ওয়াইফের সাথেও আমি এখন ভালো ব্যবহার করতেছি।
আমি মিজান বলতেছি, স্বপ্ন আপুর জীবনের গল্পটা শুনেছি, মানুষের জীবন এত কষ্টের হতে পারে, স্বপ্ন আপুর জীবনের গল্পটা শুনে বুঝতে পারলাম, আমি দোয়া করি স্বপ্ন আপুর পরবর্তী জীবন যেন সুখে পান।
আমার নাম মোহাম্মদ নাজিমুদ্দিন, আমি নরসিংদী থেকে বলছি, স্বপ্ন আপুর গল্প আমার অনেক ভালো লেগেছে, আমি আপুর জন্য অনেক দোয়া করি, আল্লাহ যেন ওনাকে অনেক সুখী রাখেন।
আমি দৃষ্টি প্রতিবন্ধী বলছি, স্বপ্নর গল্পটি শুনে আমি অনেক দুঃখ করছি, আশা করি স্বপ্ন আপাকে আল্লাহ তালায় ভালো রাখবেন।
আমি গ্যামরা থেকে বলছি, স্বপ্নার কাহিনীটা শুনে আমি এখন মা বাবার সাথে পরিপূর্ণভাবে ভালোভাবেই কথা বলি, স্বপ্নার জীবনের গল্পটা শুনে আমি বুঝতে পারলাম যে মা বাবা যে সন্তানের জন্য কি কষ্ট তাই না করে।
আমার নাম সপ্ত, স্বপ্নের গল্পটা শুনে খুবই খারাপ লাগলো, তার স্বামী এবং ছেলে এরকম করছে বললো মানে বলার পাই।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
আচ্ছা ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ বিশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ। কারণ অ্যাক্টিভ জিগ মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ।
আমি শিয়াব আহমেদ, দীর্ঘ 8 বছর ধরে সবজি বিক্রি করে আমি গোল্ডেন জিপে ফাইভ পেয়েছি এবারে SSC পরীক্ষায়। জন্মের 2 বছর পর আমার মা দুনিয়া থেকে বিদায় নেন এবং আমি আমার সৎ মায়ের কাছে থাকি এবং আমার বাবা 3টে বিয়ে করছে। আমার জীবন বৃত্তান্ত 89.2 তে এসে সরাসরি সাক্ষাৎকার বলতে চাই।
আমার নাম হ্যাপি রানী, আমার অনেক বছর হয়ে গিয়েছে কিন্তু আমার একটা সন্তানাদি নেই। এর মধ্যে একটা বাচ্চা নিয়ে নেপালছি, অনেক কষ্ট করেছি সেই বাচ্চার জন্য। যখন সুস্থ হয়েছে সুন্দর হয়েছে তখন এসে নিয়ে গেছে। আমার অনেক ঘটনা দুঃখ কষ্টের কথা আমি আপনাদের মাঝে এসে বলতে চাই, না যদি আমাকে সুযোগ করে দেন।
আমার নাম আবুল কালাম আজাদ, আমি একজন প্রতিবন্ধী লোক। বর্তমানে আমি আর্থিক অনটনের ভিতরে আছি। আমার বারবার মনে হচ্ছে যে আমি নিজে এবং আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে হত্যা করব। যারা আমার সাথে প্রতারণা করেছে, আমি কাজ করতাম ওই প্রতিষ্ঠানে, আমার অনেক টাকা পয়সা পাওনা রয়েছে। আমার দুঃখের এই কষ্টের কথাগুলি আমি দেশবাসীকে জানাতে চেয়েছিলাম।
আমার নাম সালমা, আমার 14 বছরের কালে বিয়ে হয়েছে, 21 বছর ছেলে হয়েছে। বর্তমানে আমার বয়স 19, কিন্তু বর্তমানে আমি সংসার করি একটি 41 বছরের লোকের সাথে। আমি কি কারণে এই লোকের সাথে সম্পর্ক করছি তুলতে বলতে চাই।
আমার নাম হাবিব, বাপ মা মারা গেছে 3-4 বছর বয়স, এখন গাড়ি চালাই, আমি একজন ড্রাইভার। আমি আমার জীবন কাহিনীটা এবিসি রেডিওতে বলতে চাই।
আমার নাম মিজানুর রহমান, আমি গার্মেন্টসের সুপারভাইজার। মা বোনদের অনেক ই করেছি, নষ্ট করেছি, আমি সবার কাছে ক্ষমা চাওয়ার সুযোগ চাই, তাই আমাকে একটা সুযোগ দেন।
আমি মিলি বলছি, একটা ছেলেকে আমি খুব ভালোবাসছিলাম কিন্তু সে আমাকে ঠকাইছে। তারপর ফ্যামিলিগত ভাবে আমার অন্য একটা ছেলের সাথে বিয়ে হয়। ভালো আছি কিন্তু এখন আমি তাকে চাই। আমার লাইফের কথাগুলো শোনানোর জন্য একটু সুযোগ করে দিবেন।
আমি মুজাফফর আহমেদ, অত্যন্ত দরিদ্র পরিবারের একজন সন্তান। আমার ফ্যামিলিতে আমার বোন এবং মা ছিল। কিছুদিন আগে আমি আমার মাকে হারিয়ে ফেলি এবং হারিয়ে ফেলার ঘটনাটি ছিল আমার প্রেম ঘটিত একটা ব্যাপার। আমি আমার জীবনের গল্প বলতে চাই।
আমার নাম রেশমা, যার জন্য আমি আজকে কোনো কিছুই করতে পারতেছি না। আমার শরীরটা এখন পুড়ে গেছে, এই পুরার ঘটনাটা আমি বলতে চাই।
আমার নাম আব্দুর রহমান খান, 13 বছর পদ্মার সাথে যুদ্ধ করে আমি বড় হয়েছি। তারপরে আমার পড়ালেখার লাইফ শুরু, একটি মেয়ের সাথে সম্পর্ক জড়াই, সে ছিল হিন্দু। আমি আমার জীবন কাহিনী হ্যালো 8920 তে শোনাতে চাচ্ছি।
পথে ছিল রে যার রাঙা পা,
এই পথে ছিল রে যার রানা পথ, আমি হারাইছি তারে, আমি হারাইছি তারে পথের ঢেউরে। মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা যারে পদ্মার ঢেউরে, তাই মধু নাই নাই রে পরাণ বধু নাই পদে, তাই মধু নাই নাই রে। বাতাস কাঁদে বাইরে সে সুগন্ধ নাই রে, মোর রূপের সরসিতে আনন্দ মৌমাছি, রূপের সরসিতে আনন্দ মৌমাছি, নাহি ঝঙ্কারে রে পাতার ঢেউরে। মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা যারে পাতার ঢেউরে।
প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস, আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জেট মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
This track was downloaded from FusionBD.com.